আসসালামু আলাইকুম। অদ্ভুতের 300+1তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের কাছে একেবারে নতুন আরো একটা এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটা ভয়ের ঘটনা। হঠাৎ করে মনে হয় লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে, এবং বেশ ঠান্ডা একটা আবহাওয়া, সুন্দর বাতাস চলছে। দুপুরের দিকে বেশ বৃষ্টি ঝরেছিল। তো এরকম একটা কোজি ওয়েদার এই ভূতের গল্পগুলোকে খুব এনরিচ করে ফেলে, মানে পরিবেশের সাথে ঘটনার একটা মিশ্রণ ঘটে যায়। তো যাই হোক, আমার মনে হয় এরকম সময় আপনারা বেশ এনজয় করবেন আজকের এপিসোডটি। আর এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর আমাদের কাছে ইমেল করতে পারেন আপনারা অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার কাছে থাকা কোনো ঘটনা, বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব, কয়েক সেকেন্ডের জন্য ফিরে আসব মূল ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুড়িতে, নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এবং এই ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি তার ছদ্মনাম ব্যবহার করতে চাইছেন। তিনি গত কয়েক মাসে অদ্ভুতুড়ির একজন ফ্যান হয়েছেন। তিনি বলেছেন যে তিনি অসম্ভব পছন্দ করেন অদ্ভুতুড়িকে, এবং তিনি অদ্ভুতুড়ি শুনে ঘুমান। তো যাই হোক, তিনি লিখেছেন যে তিনি নিয়মিত ঘটনা শেয়ার করতে চান। তিনি অনেক ঘটনা অলরেডি শুনেছেন মানুষের কাছে, সেগুলো শুধু সময় করে তাকে লিখতে হবে বা রেকর্ড করে পাঠাতে হবে। তো তিনি তার নিজের আসল নাম ব্যবহার করে ঘটনা শেয়ার করতে চাইছেন না। তিনি একটি ছদ্মনাম শেয়ার করেছেন, যেই নামটি তিনি বলেছেন ইউজ করতে, সেটা হচ্ছে মিস্টিক মিনা। তো যাই হোক, আমি মিস্টিক মিনার পক্ষ থেকে এই ঘটনাটা শেয়ার করছি। তিনি জার্মানির মিউনিক থেকে শেয়ার করেছেন ঘটনাটি, এবং তিনি সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। তো এটি দিয়ে আজকে প্রথম অদ্ভুতুড়ে 300+1 এপিসোডটা শুরু করতে যাচ্ছি। মিনা যে প্রতিষ্ঠানটিতে চাকরি করেন সেটি মূলত একটা সিরামিক গুডস বেসড কোম্পানি। এখানে সিরামিকের বিভিন্ন আইটেম তারা ইম্পোর্ট করেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এবং সেটা ডিস্ট্রিবিউট হয় থ্রু আউট দ্য ইউরোপ। তো যাই হোক, সেখানে এই প্রোডাক্টগুলো সুপারভিশনের দায়িত্বে থাকেন মিনা, এবং তাকে ডেলিভারি অ্যান্ড ডিসপ্যাচের সাথেও কানেক্টেড থাকতে হয়। তো যখন কাজ আসে তখন অনেক বিজি থাকে, যখন কাজ না থাকে তখন বেশ স্লো টাইম কাটায়। তো তখন তাদের বিভিন্ন কলিগদের সাথে গল্প হয়। তো এরকমই একটা সময় একবার জুলাই মাস খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি বাইরে। তো সেই বৃষ্টির মধ্যে বসে আছে মিনা, এবং তখন হঠাৎ করে তাদের একটা ডেলিভারি আসলো, এবং সেই ডেলিভারিতে তাদের প্রোডাক্ট ঢুকলো। তো এই প্রোডাক্টগুলো ছিল বেশ কেয়ারফুলি হ্যান্ডেল করার প্রোডাক্ট, এবং এগুলো ছিল আর্টিফ্যাক্ট, এগুলো সেন্ট্রাল এশিয়ার থেকে আসছে। তো সেই যে ডেলিভারি পার্সন যিনি ছিলেন তিনি মিনাকে বললেন যে এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, আমার লোকরা তো নিচ্ছে এবং আপনাদের ওয়্যার হাউসের লোকরা যাতে কেয়ারফুল থাকে, আর আপনাদের এই জায়গাটা তো কোথায় এই সাইডের এখানে। তো মিনা বললো যে আপনি কি আসেন নাই বা এর আগে কখন আমাদের এখানে, বলেন না। যাক, মিনা নিজে গিয়ে তাকে দেখালো ওয়্যার হাউসের কোথায়, ওইটা টেম্পারেচার কম কন্ট্রোল রুম যেখানে এইসব আর্টিফ্যাক্ট গুলো রাখা হয়। যাই হোক, সেখানে স্টোর করলো। তো রাখার পরে দেখা গেল যে যখন বেরোইতেছে ওই মূল যে ডেলিভারি পার্সন সে তার মনে হচ্ছে ঘাম ছুটে গেছে এরকম মানে একটা অবস্থা। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার কাইন্ড অফ মাগি থাকলেও ইটস ওকে, বাট মিনার কাছে একটু লাগলো যে এই লোকটার ঘামতেছে কেন, এক্সেসিভ। তো মিনা তাকে জাস্ট ভদ্রতা করে জিজ্ঞেস করলো যে আপনার কি ঘাম বেশি হয় এরকম। তো বলতেছে যে না না, মানে বলতেছে মিনা যে আর ইউ অলরাইট, মানে আপনি কি অলরাইট, মানে ঠিক আছেন, এরকম ঘামতেছেন। তখন সে বলে যে না না ঠিক আছে, বাট আমি যখন এই আর্টিফ্যাক্ট হ্যান্ডেল করি আমার মাথা ঠিক থাকে না, মানে আমার কাছে মানে ভয় লাগে, অন্যরকম লাগে, কাজ আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এরকম যে উল্টাপাল্টা এক্সপিরিয়েন্স, এই কারণে আমি বেশ অন্যরকম টেন্স থাকি কোনটা কি হয় না হয়। তো মিনা বলে যে কিরকম। তো লোকটা তখন বলে যে না, বললে অবিশ্বাস্য শোনাবে, আর আপনি এটা বিশ্বাস করবেন কিনা তাও তো একটা ব্যাপার, যাক বাদ দেন ওইটা, ইটস ওকে, হ্যাঁ আমি ইট উইল বি অলরাইট, আমি ঠিক হয়ে যাবো একটু পরে, আপনি আমার এই কাগজপত্রগুলো দেখে দেন। তো মিনা আর কিছু না বলে তার কাগজপত্র নেয় এবং তাদের যে এগুলো কাউন্টিং অ্যান্ড এগুলো দেখার ব্যাপার স্যাপার ছিল, কোনো ড্যামেজ আছে কিনা, তাদের লোক সাথে ছিল এবং যেগুলো সব চেক অ্যান্ড ক্রস ভেরিফিকেশন করে যখন নিয়ে আসে, তো যখন সাইন করতেছে তো মিনা তখন জিজ্ঞেস করে লোকটাকে যে মানে উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, সেটা আমাকে বলেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল, মানে আই গট কিউরিয়াস, মানে আমি কিউরিয়াস হয়ে গেছি ব্যাপারটা নিয়ে যে কিরকম এক্সপিরিয়েন্সের কথা আপনি বলতেছেন যে আর্টিফ্যাক্ট হ্যান্ডেল করতে গেলে। মানে মিনা আবার এই ধরনের জিনিসগুলো বেশ পছন্দ করে, একটু তার কাছে রহস্যের গন্ধ পাইছে এখানে। তো তখন সেই ট্রাকার, তার নাম ছিল গুন্থার, এবং গুন্থার তখন বলে যে আসলে ম্যাম আমরা তো এরকম অনেক কিছু হ্যান্ডেল করি, হ্যাঁ আমরা যেহেতু এই ডেলিভারি কোম্পানির সাথে আছি অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, তো এইখানে আমার কয়েকটাই এরকম বাজে এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে। তো সবচেয়ে বড় বা সবচেয়ে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স যেটা হয়, তারপর থেকে আমি অনেকটাই এরকম হয়ে যাই, অনেকদিন এইগুলাতে ছিলাম না, এই কাজে আমি ইনভলভ ছিলাম না। তো মিনা বলে যে বলতে পারেন স্টোরিটা, আই ক্যান লিসেন টু ইউ। তো তখন বেশ বৃষ্টি হচ্ছে তার অফিসের বাইরে, তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে। তো মিনা কফির কথা বলে, তো কফি খেতে খেতে তখন লোকটা বলে যে 2005 সালের কথা, আমার বয়স তখন কেবল 22 বছর, আমি একেবারেই যুবক, আর তখন আমি খুব নতুন এই ট্রাকিংয়ে ঢুকছি, মানে আমার এক্সপিরিয়েন্স শুধু আমাদের দেশের ভেতরেই, মানে আমাদের ল্যান্ডের ভেতরেই, এর বাইরের পার্শ্ববর্তী কোনো দেশে যাওয়া হয় নাই। তো অনেক সময় তো জানেন যে ডেলিভারি ব্যাপারগুলো আসে দূর থেকে আসতে হয়, অস্ট্রিয়ার থেকে আসে, চেক রিপাবলিক থেকে আসে, তো ওইসব জায়গা আমার কোনো যাওয়া হয়নি, এক্সপিরিয়েন্স নাই। তো ওই সময় প্রথম আমাকে আমার কোম্পানি সাইন করলো একটা কাজ, সেটা হচ্ছে বোহেমিয়ার থেকে আমাকে ডেলিভারি নিয়ে আসতে হবে। অ্যান্ড যাওয়ার সময় আমার কোম্পানি আমাকে ওখান থেকে প্রোডাক্ট তুলে দিল ট্রাকে এবং সবকিছু বলে দিল কিভাবে কি ইনস্ট্রাকশন, তা আমি সেইভাবে যাচ্ছি সেই জায়গায়, রওনা দিলাম বোহেমিয়ার উদ্দেশ্যে। আর বেশ ন্যাচারাল বিভিন্ন ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চলে গেলাম একসময় বোহেমিয়াতে। তো গিয়ে পৌঁছালাম একটু ডিফারেন্ট, অন্য দেশ অ্যান্ড ডিফারেন্ট এনভায়রনমেন্ট সবকিছু, মানে বর্ডার ক্রস করে ওই পাশে যাওয়া মানে একটা অন্যরকম লাগে আর কি, আরেকটা দেশ আরেক রকম মানুষ, যদিও তখন পর্যন্ত ল্যান্ডস্কেপ খুব একটা চেঞ্জ হয় না। যাই হোক, ঢোকার পর গেলাম, আমার কাছে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে যেতে হবে এবং ইনস্ট্রাকশন নিয়ে নিলাম ওদের কাছ থেকে। ওখান থেকে যখন গেলাম, গিয়ে আমার যে কনসাইনমেন্ট এখানে ছিল সেটা ড্রপ করলাম, করে তারপর সেখান থেকে জেনে নিলাম যে আমার যে পিক আপ আইডি যেখান থেকে আমার নিতে হবে জিনিস, তো সেই অ্যাড্রেসটা ছিল কান্ট্রি সাইড বোহেমিয়াতে, মানে বোহেমিয়ার যেই জায়গাটাতে বেশ কান্ট্রি সাইড মানে জনবসতি কম এরকম একটা অ্যাড্রেস জায়গায়। মোটামুটি আমাকে বুঝিয়ে দিল ওরা যে বেশ ঘুরপেচার রাস্তা ওখান দিয়ে। তো আমি রওনা দিলাম এবং এক সময় গিয়ে পৌঁছালাম সেখানে। অসাধারণ ওয়েদার, অসাধারণ দৃশ্য, মানে আমি ওই কান্ট্রি সাইডটা দেখে একবার বিমোহিত হয়ে গেলাম, মানে অন্যরকম লাগলো আমার কাছে। মানে তখন শীত আসতেছে আর কি, ঠান্ডা পড়তেছে বেশ, এত সুন্দর একটা ঘ্রাণ বাইরে, প্রকৃতির ঘ্রাণ এবং আমার ট্রাকের, আমার সবসময় নাকে লেগে থাকতো ট্রাকের ফিউলের ঘ্রাণ, মানে একটা কাইন্ড অফ লাইক ফিউলের মতো একটা ঘ্রাণ আমার নাকে লেগেই থাকতো যেহেতু আমি একজন ট্রাকার। দুইটা মিলে একটা অন্যরকম লাগতেছে। যাই হোক, পৌঁছালাম যে যেখান থেকে আমি পিক আপ করবো, দেখলাম যে এটা একটা বিশাল অ্যাকচুয়ালি শেড, মানে বিশাল একটা শেড, এবং তার পাশে বিভিন্ন রকম ছোটখাটো ট্রাক ট্রাক রাখা এবং বিশাল ফেন্সের ভেতরে। তা আমি গিয়ে যখন বললাম, আমাকে খুলে দিল ট্রাক ঢোকানোর জন্য, ঢুকলাম। তো ঢুকেই আমার কাছে বেশ একটা উৎকট গন্ধ নাকে লাগতেছিল, বেশ উৎকট গন্ধ, মানে কেমন জানি একটা গন্ধ। এবং এই গন্ধটা একসময় বেশ প্রকট হয়ে গেল আমি যখন ওই মূল যে শেডের কাছাকাছি আসলাম। ট্রাক পার্ক করে ট্রাক থেকে নেমে গন্ধটা আবার বাড়ি মেলো নাকে, কারণ এতক্ষণ তো আমার জানালা উঠানো ছিল, তারপরে গন্ধ পাচ্ছিলাম, এখন গন্ধটা আরো প্রকট হয়ে গেল। তা আমি হেঁটে গেলাম, নাকটা চেপে ধরছি, নাক চেপে ধরে সামনে গেলাম, গিয়ে ওখানে দেখলাম যে ওখানকার মানুষ আমার হাতের যে আমার যে পেপার ধরাই দিলাম। তো ওরা দেখে বললো যে ওকে ট্রাক ঘুরে আনো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের কনসাইনমেন্ট। তো আমাকে লোকটা বললো যে হেসে দিয়ে বললো, তুমি জানো না? বলে না, বলে এটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার, সো ইউ ডিডন্ট ইউ গেট দ্য স্মেল, স্মেল পাও নাই তুমি? তো আমি বললাম যে ইয়া ইট ওয়াজ প্রিটি স্ট্রং, অনেক অনেক বেশি মানে গন্ধ আসতেছে। তো লোকটা হাসতে হাসতে চলে গেল। তো আমার কাছে মানে মনে হলো যে ভাই, পুরো রাস্তা যদি আমাকে এরকম গন্ধ পেতে হয় তাহলে তো মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হবে। যদিও নিশ্চয়ই ওয়েল প্যাকড করে দিবে, ট্রাকের পিছনটা তো অ্যাকচুয়ালি লকড সিলড, ওইটা তো থেকে গন্ধটা আমার ভিতরে আসবে কিনা, বাট এইখানেই যে স্ট্রং স্মেল পাচ্ছি। যাই হোক, আমি আমার মতো ট্রাক ঘুরে নিয়ে আসলাম এবং তারা লোড শুরু করলো, আমি আমার মতো আশেপাশে টাইম কাটালাম। তো এক পর্যায়ে স্টকিং শেষ, আমি আমাকে ডাকলো, ডেকে বললো যে কতগুলো বক্স আছে এখানে। দেখলাম কাঠের বক্স, সব বড় বড় উডেন বক্স, এটার মধ্যে ভরা এবং ওগুলা নাম্বার দেওয়া। তা আমি জাস্ট বক্স নাম্বারগুলো আমাকে মিলাই দিল আমার ইসের সাথে, ইনভয়েসের সাথে। তা আমি ওগুলো মিলাই নিলাম, মিলাই নিয়ে তার সাথে কথাবার্তা বলে সিগনেচার নিয়ে আমি আমার ট্রাক লক করে রওনা দিচ্ছি। তো যখন রওনা দিচ্ছি তখন কিন্তু অলরেডি রাত 8টা বেজে গেছে এবং তাদের যে কোম্পানি যেখান থেকে আমি কনসাইনমেন্ট নিলাম, আমি ছিলাম লাস্ট ট্রাক, আর আমি চলে যাব, আর ওদের দুজন মানুষ ছিল মাত্র, তারা আমাকে এগুলো বুঝাই দিল। এবং আমি দেখলাম যে তারা তাড়াতাড়ি এগুলো বুঝে টুঝাই দিয়ে তাদের অফিসের দিকে চলে যাচ্ছে। আর পুরো যে তাদের যে পুরো যে সেটেলমেন্ট এখানে, যে বিশাল যে শেড এন্ড স্টাফ, এগুলো সব অন্ধকার হয়ে আছে এবং তাদের অফিস রুমে শুধু বাতি চলতেছে একটা। আমি জাস্ট তাকায় দেখলাম অন্যরকম একটা পরিবেশ লাগলো, মানে একটু ডিফারেন্ট, আমি এটার সাথে খুব একটা ইউজড না, আমি থাকি সিটিতে। তো এখান থেকে তাকায় দেখতেছি যে দৃশ্যটা আমি এনজয় করতেছি, কারণ চারিপাশে বড় কাঠের ফেন্স দেয়া, মানে কাঠ দিয়ে ফেন্স করা, লম্বা কাঠের ফেন্স, এবং তার শেষ মাথায় তাদের বিশাল একটা শেড, এবং সে শেডের ওই পারে মানে একেবারে পিছনে ফরেস্টের লাইন দেখা যাচ্ছে, চাঁদ উঠছে একটা, মানে অন্যরকম পরিবেশ। তো যাই হোক, জিনিসটা এনজয় করতেছি, বাট স্মেলটা বদার করতেছিল। যদিও আমার ট্রাক থেকে এখন স্মেল আসে না, কারণ ট্রাকের পেছনটা তো বক্স। তো আমি স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে রওনা দিলাম। আমাকে যেতে হবে প্রায় 1600 কিলোমিটার, এবং আমি টাইম দেখতেছিলাম যে আমার হয়তো সময় 2 ঘন্টার মতো লাগতে পারে এখান থেকে যেতে। আমি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে নিলাম, যাক বের হয়ে গেলাম রাস্তায়। আমি রাস্তা আগে বুঝে নিয়ে আসছিলাম এবং সেই অনুযায়ী চলা শুরু করলাম, একটা রাউট ধরে পুরো, মানে একেবারে নির্জন রাস্তা। ওই সময় গাড়ি ঘোড়া একেবারে নেই বললেই চলে, মানে অল্প কিছু গাড়ি ঘোড়া হঠাৎ করে প্যাস করে পাশ থেকে, এবং দু একটা ট্রাক পাস করে গেছে আমাকে। আমি মোটামুটি আমার মতো অ্যাভারেজ স্পিডে চলতেছি, আর ওই স্মেল আমাকে বদার করতেছে না, কারণ ওইটা আমার ট্রাকের পেছনটাই বক্স করা, তো সুতরাং স্মেলটা এখানে আসতেছে না। আমি মোটামুটি আমার মতো আস্তে করে রেডিও অন করে শুনতে শুনতে যাচ্ছি, এবং দুই পাশে বেশ ফরেস্ট। তো যেখান থেকে বাঘ নিয়ে রাস্তাটা এরকম ঘুরে গেছে, ওইটার দুই পাশে কিন্তু ফরেস্ট, একটা অংশ হচ্ছে পড়ছে এই চেকে, চেক রিপাবলিকের এদিকে, এবং বোহেমিয়ান ফরেস্ট, আর ওই পাশে আমাদের জার্মান অংশে পড়ছে হচ্ছে সেখানকার এনশিয়েন্ট ফরেস্ট। এমনি পরিবেশগত কোনো পার্থক্য নাই, জাস্ট দুইটা দেশ। একসময় চলে আসলাম বর্ডারে এবং সেখানে ট্রাকগুলো চেকিং করা হয় এবং এন্ট্রি নেওয়া হয়। তো ট্রাক চেক হলো, আমার ট্রাক দেখালাম আমি, সবকিছু ইন্সপেক্ট করে যখন ছেড়ে দিল, ঢুকে গেল আমাদের দেশের অংশ। আর চলতেছি রাস্তা ধরে, আমি বুঝতে পারছি যে আর বেশি নাই, হয়তো 60-70 কিলোমিটার এরকম অবস্থা। তো রাস্তাটা এই অংশটায় বেশ নির্জন, খুব বেশি রকমের নির্জন, মানে কেমন জানি মনে হচ্ছে খা খা করতেছে, আর আমার কাছে একটু ভয়ই লাগতেছে। ভয় লাগতেছে কারণ কি, এই ফরেস্ট সম্বন্ধে আমি আগে শুনছি যে এইটা বেশ এনশিয়েন্ট একটা ফরেস্ট, এবং এখানে নাকি অনেক রকমের জিনিস মানে প্রচলিত আছে, মানুষের কাছে কথা প্রচলিত আছে, প্যারানর্মাল সুপার ন্যাচারাল জিনিস, এইগুলো মানে আগে শুনছি মানুষের কাছে। তাই আমি একা একা যখন যাচ্ছি একটু ভয় লাগতেছে, আর এটা পাহাড়ি রাস্তা আসলে, এবং মানে নিচু থেকে উপরে উঠছে গাছ, বিশাল বন পাশে এরকম। এবং হঠাৎ করে বাঘ নিয়ে এসে এক পাশে তাকালে দেখা যায় যে বেশ ঘন বন চলে গেছে দিকে, কেমন যেন একটু অন্যরকম লাগে। আর রাস্তায় যখন মানে একা যখন ড্রাইভ করে যাচ্ছি, মাঝে মাঝে মনে হয় যে আসলে উল্টাপাল্টা কিছু দেখি কিনা এরকম লাগে। মানে যেহেতু অনেক লেজেন্ড প্রচলিত আছে, অনেক রকম ঘটনা সুপার ন্যাচারাল স্টোরিজ এইসব এলাকা সম্বন্ধে আছে এবং আমরা ছোটকাল থেকে শুনে আসছি, এটা যাই হোক একটু অন্যরকম লাগতেছিল। এবং আমি দেখলাম যে হ্যাঁ, আমি মোটামুটি তাকায় দেখলাম আমার পাশেই পাশের সিটেই রাখা আমার রোড অ্যাটলাস, ওইটা তাকায় দেখলাম যে হ্যাঁ মানে কাছাকাছি চলে আসছি আমি, হয়তো আর বেশি দূর নাই। তো এক সময় আমি এক জায়গায় এসে একটু আমার ট্রাকটা থামালাম, থামায় দেখতেছি যে আমাকে এখন কোথায় যেতে হবে, কারণ এইখানে পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট ডার্ট রোড, ডার্ট রোডের দুই পাশে হচ্ছে গাছ, মানে এখান দিয়ে ঢোকার জন্য একটা ডার্ট রোড আছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া ঢুকে যায়। ডার্ট রোড মানে যে রাস্তাটাকে পাকা করা হয়নি আর কি, কিন্তু ওখান থেকে কোনো কিছু ঢুকতে পারে, ভেহিকল ঢুকতে পারে, রাস্তা আছে। তো আমি ওখানে এসে ব্রেক করার কারণ হচ্ছে যে আমি মনে হয় দেখছিলাম এখানে যেরকম কিছু একটা পয়েন্ট আছে, তো আমি ট্রাকটাকে সাইড করে রেখে দেখতেছি আমার অ্যাটলাসটা ঘাটায় এবং আমার ম্যাপে দিশের সাথে মিলায়, তো বুঝলাম যে হ্যাঁ এইখানেই বলা হয়েছে। এবং কারণ এখানে একটা ছোট্ট পোস্ট দেওয়া আছে এখানে জার্মান ভাষায় যে ওইখানে অ্যাড্রেসটার দিকে, অ্যাড্রেস মানে কি ওই নির্দিষ্ট যে আমি যেখানে যাচ্ছি ওইখানকার দিকে অ্যারো করা আর কি। তো আমি বুঝলাম যে এখানে ঢুকে যেতে হবে, আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে ঢুকে গেলাম। ঢোকার পর দেখতেছি যে এই ডার্ট রোড আমার ট্রাকের চাকার নিচে পটপট পটপট করে ছোট ছোট পাথর যাচ্ছে, দুই পাশের গাছ গাছালি একেবারে অন্ধকার, আমার হেডলাইটের আলো যতটুকু কভার করতেছে, ট্রাকের হেডলাইট যতটুকু কভার করতেছে এতটুকুই, এছাড়া কিন্তু সামনে দুই পাশে মানে বেশ মনে হচ্ছে গাঢ় অন্ধকার এরকম। তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তা আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার পিছনে ট্রাকের পিছনে মানে বেশ আলোড়ন শুনলাম আমি, মানে বেশ মনে হলো যে বাক্সগুলো মনে হলো নড়াচড়া করে উঠলো। তা আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি তো এরকম কোনো বাম্প বা কোনো জায়গার উপরে তো যাইনি উঁচা নিচু জায়গায় যে এই জায়গায় যেরকম হবে। তো আমি জিনিসটা ইগনোর করলাম, চিন্তা করলাম এটা কোনো জায়গায় হয়তো এমন হতে পারে ডিসব্যালেন্সড অবস্থায় ছিল কোনো বাক্স, সেটা হয়তো কাত হয়ে পড়ছে বা সামথিং লাইক দ্যাট। তো ওইটাকে আমি ইগনোর করলাম, আমি মানে ধারণাই করে নিলাম যে ওইভাবে পড়ছে। তো আমি যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। এখন আমি অবাক হয়ে গেলাম যে এই রাস্তা দিয়ে এতদূর আসতেছি। আমি মোটামুটি ধারণা করে নিলাম, কারণ আমি ঢোকার সময় এখানকার মিটার দেখছিলাম কিলোমিটার, তো ওই সময় যাচ্ছিল তার থেকে প্রায় চার কিলোমিটার চলে আসছি আমি ভেতরে, চার কিলোমিটার আসছি, এটা আমাকে অবাক লাগবে ডার্ট রোড ধরে এত দূর কেন, মানে লম্বা এরকম রাস্তা থাকলে তো পুরো মানে পুরো রাস্তাটাই থাকবে মানে বানায় নিবে পেভ করে, পার্সোনাল প্রপার্টিও হয়। তো এত দূর এরকম ডার্ট রোড ধরে আসতেছে, দুই পাশে গাছ গাছ গাছ, মানে সোজা কথা আমি বনের মধ্যে ঢুকে গেছি ট্রাক নিয়ে। তো যাই হোক আমি ভাবলাম যে দেখি, এখন আমাকে তো অ্যাড্রেসে পৌঁছাইতে হবে। চলতে চলতে এক সময় দূরে আমার হেডলাইট পড়লো একটা ফেন্সের উপরে, আমি বুঝলাম যে এটা কোনো পার্সোনাল প্রপার্টি হবে এবং এটাই মনে সেই অ্যাড্রেস। তো ট্রাক আমি স্লো করে যখন ফেন্সের একদম সামনে আসলাম, দেখলাম যে একটা বিশাল বাড়ি আর কি দূরে দেখা যাচ্ছে এবং ফেন্স করা, এই ফেন্সটা কাঠের ফেন্স, এরকম চোখা চোখা কাঠ দিয়ে ফেন্স করা। আর দূরে বাড়িটা দেখা যাচ্ছে সেটা অ্যাটিক দেখা যাচ্ছে, অ্যাটিকটা এরকম মানে বেশ সুচালো টাইপের লম্বা এ ফ্রেমের একটা অ্যাটিক, এবং তার দুই পাশেও মানে বিশাল বাড়ির দুই পাশেও মানে এটার চারপাশে চারটা অ্যাটিক করা, হ্যাঁ মানে এরকম একটা অবস্থা আর বিশাল বাড়ি। তো গেটের কাছে আমি খেয়াল করার চেষ্টা করলাম যে কেউ আছে কিনা, আর বাড়ির ওই পারে দেখা যাচ্ছে চাঁদ পাহাড়ের উপরে, যেহেতু আমি মানে বুঝতে পারলাম যে আমি এই যে ফরেস্ট এরিয়া পাহাড়ের উপরে ফরেস্ট এরিয়ার উপর উঠে আসছি আমি এখানে, তো চাঁদটা উঠে আসছে, চাঁদটা বেশ বড় দেখাচ্ছে বাড়ির এগেইনস্টে যখন পড়ছে ওই পাশ থেকে, চাঁদটাকেও বেশ ভৌতিক লাগতেছে দেখতে। আর মনে হচ্ছে যে এখানে জনমানব কিচ্ছু নাই, পুরো বাড়িটা ধু ধু করতেছে। তা আমি অবাক হলাম এবং আমি যে ট্রাক চালাই সে থামছি, ট্রাকের চাকার নিচ থেকে যে এই যে শুকনো ধুলাগুলো উঠছে সেগুলো আমার হেডলাইটের আলোতে মোটামুটি একটু ওই যে কিছুটা ডিস্টেন্স পর্যন্ত উঠতেছে, দেখলাম কেউ নাই, মানে গেট কে খুলবে, আমি বক্স ড্রপ করব কই, মানে এটা তো আর আমার দায়িত্ব না গেট খোলা ইত্যাদি ইত্যাদি। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখলাম যে নিস্তব্ধ, তা আমি ভাবলাম যে আমি কি হর্ন দিব নাকি। তো নিজের কাছে কেমন যেন অস্বস্তি লাগলো, একটু কেমন যেন লেগে উঠলো, মানে যে জায়গায় দাঁড়ায় আছি আমার পিছনে পুরোটাই জঙ্গল, প্রায় পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটারের মতো আমি ঢুকে গেছি এখানে বনের ভিতরে, আর এই জায়গায় কোনো মানুষজন নাই, মানে হঙ্ক করবো যে আমি মানে মানে কে শুনবে। আমার হেডলাইটের আলো যতদূর পড়ছে এই ফেন্সটা ভেদ করে সামনে যে যতদূর দেখা যাচ্ছে অতটুকুর মধ্যে কোনো মানুষের ছিটে ফোটাও নাই, এবং দূরেও আমি যে দেখতে পাচ্ছি চাঁদের আলো যে পুরো বাড়িটা, ওইটার মধ্যে বাতিটাতে কিচ্ছু নাই। মানে আমি কোথায় আসলাম, কি ড্রপ করতে, একবার ভাবতেছিলাম আমার মাথায় মানে পরে মোমেন্ট চিন্তা আসলো যে আমি ট্রাক ঘোরায় নিয়ে যাই, ট্রাক ঘোরায় নিয়ে বের হয়ে সরাসরি আমি চলে যাই আমাদের অফিসে, ওইখানে যে আমি বলি যে আমি মানে ওখানে কাউকে পাইনি। পরে চিন্তা করলাম যে আবার এই জিনিসটা নিয়ে যাব অফিসে, নিব অফিসের মধ্যেও তো এটার প্রিজার্ভেশন নাই, হ্যাঁ মানে কোন রকম যদি প্রোডাক্টের ক্ষতি হয় এটা নিয়ে অনেক কথা হবে, তো এই মানে একটা মানে দোদুল্যমান চিন্তা ভাবনায় আমি থাকলাম। এখন চিন্তা করলাম যে এটা রিসিভ করার মানুষও তো নেই, কাউরই তো দেখতেছি না আমি, তো অনেকক্ষণ এগুলো চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে নামি, ট্রাক থেকে নামি। তো আমার গ্লোভ কম্পার্টমেন্টে একটা বড় ফ্ল্যাশ লাইট থাকতো, বেশ বড়, তো ওই ফ্ল্যাশ লাইট বের করলাম, ওইটার মধ্যে 4টা ডি সাইজের ব্যাটারি থাকে, মানে এইরকম বড়। তো আমি ওই ফ্ল্যাশ লাইট অন করলাম, মানে একেবারে পুরো বিমের মতো আলো বেরোলো। তো আমি ট্রাক থেকে নামলাম, স্টার্টে রেখে ট্রাককে জাস্ট পার্কে রেখে নামছি, নেমে হেঁটে গেছি সামনে ফেন্সের কাছে দাঁড়াইলাম, মানে বেশ ঠান্ডা, কারণ ঠান্ডা বেড়ে গেছে এইখানে, বললাম তো যে শীত পড়তেছে তখন, বেশ ঠান্ডা, মানে গায়ে কাটা ধরে যাচ্ছে আমার জ্যাকেট পরার পরও। তো তাকায় দেখতেছি ভেতরে কেউ নাই, আমি ফ্ল্যাশ লাইট মারলাম দূর পর্যন্ত, ওই বাড়ির উপরে যে পড়লো কয়েক জায়গায় কেউ নাই, মানে নীরব একটা নিসর বাড়ি। আমি চিন্তা করলাম যে আগে তাহলে আমি এক কাজ করি, ফেন্স দিয়ে আমি মূল বাড়িতে ঢুকি। তো আমি আস্তে করে ওই ওই ফেন্সের মধ্যে হাত দিলাম, দেখলাম যে কোথাও তালা মারা দেখি, না তালা না, একটা হুক আছে, হুকটা টানার পরেই দেখলাম যে ফেন্সের দরজাটা খুলে গেল, কাঠের ঠেলা দিলাম, মানে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল দরজা। তো বুঝলাম যে যাক আমি আগে ঢুকি, ট্রাক নিয়ে ভিতরে ঢুকে যাই, তো কারণ এখান থেকে এই প্রোডাক্ট আবার নিয়ে গেলে আরেক ঝামেলা আছে, আর এগুলো ফার্টিলাইজার। যাই হোক, আমি ট্রাকে উঠে আবার রওনা দিলাম। তো ট্রাক নিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকছি, এই প্রপার্টিতে ঢোকার পরে যিনি কেমন যেন লাগতেছে, এবং আমি ডানে বামে তাকাইতেছি, এবং এইটার যে বিশাল উঠান, ফলার মতন একটা ফাঁকা জায়গা, অনেকটা মনে হইতেছে যে সেই আপনারা ওয়েস্টার্ন মুভি দেখলে দেখবেন যেখানে একটা ওয়েস্টার্ন টাউন থাকে, এবার টাউনের মতো জায়গা, কিন্তু এটা একটা বাড়ির জন্য অ্যালোকেটেড, শুধু একটা বড় বাড়ি সামনে, বিশাল বাড়ি, বাড়িটা অবশ্য বিশাল একটা বাড়ি, একটা ম্যানশনের মতো, আর একদম শেষ প্রান্তে এই জায়গায় এটার মনে হয় কোনো স্টোরেজ হাউস আছে, আর এই পাশে আরেকটা দেখলাম শেড আছে, ওটার মধ্যে কি রাখা আইরন, এই দুইটা জিনিস আছে আর এই, এবং ওই শেডেরই কোনো একটা অংশে হয়তো প্রোডাক্ট নামাইতে হবে এই বাক্সগুলা। তো আই এম নট শিওর, আমাকে আগে যেতে হবে বাড়িতে, তারপর কথা বলতে হবে। তা আমি যে বাসার সামনে যত এগোচ্ছি দেখতেছি বাড়িটা বিশাল, কিন্তু মানুষ জন্য কোনো বাতি নেই। বাড়ির সামনে গিয়ে ট্রাকটা রাখলাম, রাখার পরে আমি চিন্তা করতেছি এটা কি প্রাইভেট প্রপার্টি, কেউ থাকে এরকম একটা ম্যানশনে। তো পার্ক করে আমি যখন নামছি, নেমে গিয়ে তাকালাম বাড়ির দিকে, কেউ নাই, হেঁটে গেলাম সোজা গেটের কাছে, ঠান্ডা বেশ লাগতেছে আমার হাতে ফ্ল্যাশ লাইট। তো ওখানে দেখলাম যে বেল আছে, এবং সেই বেলটাও ইলেকট্রনিক কোনো বেল না, এটা ঘন্টা, মানে টান দিলে ভেতরে ঘন্টা বাজে। তো আমি টানলাম একবার দুইবার, কোনোই নাই, তৃতীয়বার টানার পর উপর থেকে শব্দ আসলো, প্লিজ আনলোড ইয়োর ট্রাক, মানে এটা আমি ইংলিশে বললাম, আমাকে জার্মান ভাষায় বলছে প্লিজ আনলোড দ্য ট্রাক। তো আমি উপর থেকে শুনলে একটা মানে একটা মানে পুরুষালী কণ্ঠ, বেশ ভারী পুরুষালী কণ্ঠ, প্লিজ আনলোড দ্য ট্রাক। আমি বুঝলাম যে তাহলে তো কেউ আসে নিশ্চয়ই, সে হয়তো আমাকে বলতেছে ট্রাক আনলোড করতে, এবং মনে হলো যে কথাটা আসলো একদম অ্যাটিকের কাছের ঘরটার থেকে। তা আমি আস্তে করে ঘুরে তাকাইলাম উপর দিকে, তাকায় দেখলাম যে অ্যাটিকের কাছে ঘরটার মধ্যে হালকা একটা আলো, মানে কেউ যদি মোম বা কিছু জ্বালে দূরে থাকে সেটার একটা রিফ্লেকশন এইখানে গ্লাসে পড়ে সেরকম। তো আমি সরাসরি আস্তে করে গিয়ে সেই আমার ট্রাক খুলে ফেললাম পেছনে। তো আনলোড যেহেতু এখানে করতে বলছে, তো নিশ্চয়ই এখানেই করতে হবে, সে আমাকে আনলোড করতে বলছে, অন্য কোনো জায়গা তো বলেনি। তা আমি পাশে নামায় রাখা শুরু করলাম একটা সাইডে বাক্সগুলো, বেশ পরিশ্রমের কাজ, কারণ আমাকে ওই যে ওখান থেকে ভেতর থেকে ল্যাডার টেনে বের করতে এসে গিয়ে গিয়ে ওই জায়গায় বাক্সগুলো রাখতেছি আমি, একদম এই ঠান্ডা যে রাখতেছিল এটা কমে গেছে আমার, মানে এখন গরম লাগা শুরু করছে। তো বাক্সগুলোকে যত হালকা মনে করছিলাম তত হালকা না, মানে মানে বেশ ভারী, টেনে আনতে আমার কষ্ট হইতেছে, খুবই কষ্ট হইতেছে, একদম মানে কোমর বাঁকা হয়ে যাচ্ছে, তো এরকম অবস্থা। তো এর মাঝে লাস্ট যে বাক্স টাইম বের করতেছি এটা বেশ ভারী মনে হলো আমার কাছে, মনে হলো যে বেশ ভারী, কারণ আমি এটাকে উঁচাই করতে পারতেছিলাম না, মানে এটা একটা স্কোয়ার বক্স এরকম। তো আমার মনে হইতেছিল যে আমি ওখানে যে বললি যে আমার হেল্প দরকার, আমি এটাকে টেনে আনতেছি, একটু উঁচা করতে গেলে প্রচন্ড ভার লাগতেছে আমার কাছে। যাই হোক, তারপর আমি ওটাকে টেনে নিয়ে আসলাম ছেঁচড়া আমার ট্রাকের কর্নার পর্যন্ত, এবং আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম ওখানে, যে আমার স্লাইডিং ল্যাডার ছিল যেটা দিয়ে ওঠায় আর কি, ডালিতে করে জিনিস নামাই আমরা। ডালি মানে হচ্ছে চাকাওয়ালা একটা ট্রলির মতো আছে, ওইটাতে করে আমরা নামাই আর কি। তো ওইখানে আমি দাঁড়ায় কি করলাম, ওইটাকে ওখান থেকে ঠেলে ডালির উপর দিয়ে ডালিটাকে দ্রুত টাইনে নামাই নিলাম। তো ডালি না থাকলে হয়তো নামানো সম্ভব হতো না। তো এইটাকে আমি ঠেলতেছি অনেক ওজন, এনে রাখলাম বাক্সের পাশে, এবং আমার ঘাম বের হয়ে গেছে পুরা। আমি জাস্ট ওইটা রেখে ডালিটাকে নিয়ে ট্রাকে রাখছি, রেখে সব লক করে জাস্ট এসে দাঁড়াইলাম কাগজটা নিয়ে, যে লোক নামে নাকি, দেখি কোনো সাড়া শব্দ নাই, কিচ্ছু নাই। তো আমার মেজাজটা একটু গরম হয়ে গেল, যে হোয়াট ইজ দিস, এটা কেমন কথা, আমি এতক্ষণ ধরে এখানে মাল নামাইতেছি, কোনো হেল্প নাই, কিচ্ছু নাই, তাদের লোকজন নাই, মানে দিস ইজ সো রিডিকুলাস। আমি হেঁটে গেলাম এবং ঘন্টাটা খুব জোরে বাজালাম দুইবার তিনবার, টিং 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 করে দুই তিনবার ঘন্টা বাজাইলাম, দেখি কোনো শব্দ নাই। এরপর আমি মানে বের হয়ে আসি, তাকাইতেছি অ্যাটিকের দিকে, যে ওখানে মানে কেউ ওখানে আসে নাকি বা আলোটা দিকে বাবার বলো। তা আমি হ্যালো বলতে গেছি, তখন দেখলাম যে ওখানে কোনো বাতি নাই, মানে অ্যাটিকের যে আলোটা দেখতেছিলাম সে আলোটা এখন নাই, মানে অ্যাটিকটা পুরো অন্ধকার, অন্ধকার অ্যাটিক, এবং যেরকম প্রথম দেখছিলাম সেরকম। অল অফ এ সাডেন আমার কাছে মনে হলো দুইটা লাইটের মতো ছোট, মানে মানে দুইটা লাইট মানে কাছাকাছি, মানে তখন আমি বুঝতে পারলাম এটা লাইট না, এটা মনে হলো চোখ, যেমন কোন কুকুর বিড়াল রাতের বেলা যদি এরকম তাকাইলে যে তার চোখগুলো জ্বলে, বা অন্য যে প্রেডেটর প্রাণীগুলো সেরকম একজোড়া চোখ জ্বলতেছে তাকায় আছে উপর থেকে। তা আমি ভাবলাম যে হোয়াট হ্যাপেন, ও মাই গড, এটা কি কোনো মানে ডগ বা কোনো হাউন্ড বা কিছু নাকি। তা আমি সাথে সাথে আমার হাতে ফ্ল্যাশ লাইট মারলাম ওইখানে। তো ফ্ল্যাশ লাইটটা ফার্স্টে ওই কাচের মধ্যে পড়ে কিন্তু রিফ্লেক্ট করে তারপর ভিতরে ঢুকছে। তো আলোতে মানে মিলি সেকেন্ডের জন্য আমার কাছে মনে হলো যে একটা মানুষের মতো সরে গেল ওইখান থেকে, মানুষ মানুষই হবে, কারণ স্কিনটা বেশ পেল টাইপের এবং মানে ডার্ক একটা কাপড়, কালো রঙের ডার্ক কাপড়, সেটা ওখান থেকে সরে গেছে, মনে হলো সামনে থেকে সরে গেল লাইটটা পড়ার পরে। তা আমি অবাক হয়ে গেলাম, কি রে ভিতরে মানুষ নাই, অন্ধকার কি ব্যাপার। তা আমি আবার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে এসে আবার ওই ঘন্টা বাজালাম, চাঁদের আলো যথেষ্ট আছে এখানে, আবার ঘন্টা বাজালাম, কোনো উত্তর নাই। এরপর হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটা শব্দ হইলো, ভড়াস করে একটা শব্দ, মানে কাট টাট কিছু ভেঙে পড়লে যেরকম হয় এরকম একটা শব্দ, ফটাস ফটাস করে শব্দ হলো। তা আমি একটু অবাক হয়ে ওই জায়গায় তাকাইলাম আর কি, ওই বক্সগুলোর দিকে, দেখলাম বক্সের ওখান থেকে আসছে, যেখানে আমি স্ট্যাক করে রাখছি বাক্সগুলো উঁচা করে ওই জায়গায়। তা আমি আস্তে করে হেঁটে বক্সের কাছে আসলাম, কি ব্যাপার, মানে কেউ কি আসছে ওদের লোকজন, যে কাট ধরতেছে বা সামথিং লাইক দ্যাট। তা আমি ঘুরে যখন মানে মূল ফার্স্ট স্ট্যাকটা থেকে যে পেছনের দিকে যে স্ট্যাকগুলো রাখছি ওটার কাছে যখন গেছি, যে দেখতেছি যে এই বড় যে বাক্সটা রাখছি ওইখান থেকে মনে হচ্ছে যে শব্দটা আসছে, কারণ একটা কাঠ এভাবে পড়ে আছে ওদিকে। তাই আমি ভাবলাম যে কে এটা করছে, মানে বাক্সগুলো তো সিল করা, এগুলো কাঠ দিয়ে সিল করা, দুইটা কাঠ দিয়ে উপরে সিল করা থাকে, তো ওইটার একটা কাঠ ওই পাশে পড়ে আছে ছুটে মাটিতে। হ্যাঁ বুঝলাম, মানে ওদের কেউ আসছে তাহলে, এসে ওই বাক্স হয়তো দেখতে গেছে ভিতরে প্রোডাক্ট ঠিক আছে নাকি বা হোয়াট এভার, আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা না বলে কেন এরকম করতেছে। তো হাইটে যখন আমি কাছে গেছি, মানে বাক্সের থেকে আমার দূরত্ব প্রায় 3-4 ফিট, এই সময় ঠাস করে উপরে ওই আরেকটা সিলের কাঠ উড়ে গেল, মনে হলো যে অটোমেটিকলি ওখান থেকে ছিটকায় দূরে যেয়ে পড়লো ঠাস করে মাটিতে। চাঁদের আলোতে কিন্তু মাটির যে রংটা, যেখানে মানে পাথুরে মাটির মতো ধুলা, ওগুলা কেমন জানি ধূসর টাইপের লাগতেছে চাঁদের আলোতে, এবং তার মাঝে কাঠটা উড়ে যেয়ে পড়ছে, নিস্তব্ধতা আর কিছু নাই, শুধু এই এই শব্দটাই। আমি অবাক হলাম যে কি কেমনে হলো, তারপর দেখলাম মাটি ফুড়ে, মানে ভিতরে যে মাটি ওইটা ফুড়ে একটা কিছু বেরোইল। তো যখন বেরোইছে আমি তখন বুঝছি যে মাটি টাটি যেগুলো ছিল ভিতরে, যে সার মাটি, সেগুলো ফুড়ে একটা মানুষের মতো বেরোইছে, মানুষটার মাথায় চুল আছে, কোন একটা লোক আর কি, একটা লোক, সে তার গায়ের রং হবে কালচে টাইপের, বা মাটির নিচে থাকলে মানুষ কালচে হয়ে যায় কিনা আই ডোন্ট নো, বাট আমি তো এরকম কোনদিন দেখি নাই, মানে কালচে টাইপের একটা রংটা মানুষ, তার চুলগুলো এরকম বড় বড়, এবং ওখান থেকে দাঁড়ায় চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তার যে চোখ, চোখের জায়গাটা কালচে, মানে চাঁদের আলো পড়ে ব্ল্যাক অংশটা ব্ল্যাকের মধ্যে রিফ্লেক্ট করতেছে, আর সে মুখটা হা করে একটা শব্দ করলো আমার সাথে, কেমন যেন সারা বুকের নিঃশ্বাস বের করে দিলে যদি কোনো মানুষের ঘড়ঘড় শব্দ হয় সেরকম একটা হা করে শব্দ করলো আমার সামনে। মানে আমি প্রচন্ড রকমের ভয় পেলাম একটা, মানে আমি আমার তখন সেন্স পুরা নাই হয়ে গেল, আমি ওখান থেকে ছেড়ে দৌড় দিলাম উল্টা, মানে কয়েক সেকেন্ড তো আমি বোকার মতো তাকাইছিলাম, তারপর ঝেলে দৌড় দিছি। এটা কি? আমি দৌড়ানোর সময় আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর চেষ্টা করছি একবার যে ওদিকে মারব, দেখি ফ্ল্যাশ লাইটটা জ্বলল না এবং ফ্ল্যাশ লাইটটা গরম হয়ে গেছে, মানে ফ্ল্যাশ লাইটের বডিটা গরম হয়ে গেছে, কোন মানে ইলেকট্রনিক শর্ট সার্কিট হলে যেরকম হয় সেরকম গরম হয়ে গেছে। তো মনে হচ্ছে যে এটা মানে বেশ গরম ফ্ল্যাশ লাইটের। তা আমি ভয়ের চোটে ভাবলাম যে ফ্ল্যাশ লাইটের ভিতরে কি হইতেছে, আমি পেছনের ক্যাপটা ঘুরায় খুলে ফেললাম, খুলে ফেলে ব্যাটারিগুলো ফেলে দিলাম ফ্ল্যাশ লাইট থেকে, যে আবার কোন রকম মানে প্রবলেম না হয় ইলেকট্রনিক মানে কোন ব্লাস্ট বা কিছু না হয়। তো ওইটা ফেলে দিয়ে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে দৌড় দিয়ে যে আমার ট্রাক খুললাম, আমার কাছে মনে হইতেছে যে আমার পিছনে কেউ দৌড়ায় আসতেছে। আমি একদম শব্দ হয়েছে মাটির মধ্যে পা ফেলে দৌড়ে আসতেছে। দ্রুত আমি যত ফ্যাস্ট সম্ভব ট্রাকে ঢুকে ট্রাকের দরজা ঠাস করে টান দিয়ে লক করে দিলাম, দিয়ে আমি ইগনিশন দিলাম চাবি দিয়ে সাথে সাথে ট্রাকটা ঘোরানোর জন্য। মানে আই ডোন্ট কেয়ার যে আর কি, আমার ভয় আমার অন্তরাত্মা সব উড়ে গেছে, আমারই নেই। এবং আমি তখন শব্দ পাচ্ছি যে আমার ট্রাকের পেছনের দিকে কেউ মনে হচ্ছে থাবা দিচ্ছে এরকম দুই হাত দিয়ে। তা আমি ট্রাকটা স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেছে ট্রাক, আমি ঘুরায় ফেলছি দ্রুত। আমি ঘুরায় ফেলে যখন নাকি ট্রাকের নাকটাকে মূল দরজার দিকে নিতেছি, তখন আমি জানলা দিয়ে দেখতেছি, মানে আমার হেডলাইট তো সামনে পড়ছে, আমি জানলা দিয়ে দেখতেছি যে বাকি দুই চারটা বাক্স ভেঙে এরকম কিছু মানুষের মতো উঠছে ওইখান থেকে। এবং আমার এত সময় নাই ওদেরকে ডিটেলস দেখার, কি ডিটেলস দেখার মতো আমার সময় নেই, আমার তখন সেন্সই নাই যে এটা কি। আমি তখন চিন্তা করছি কিন্তু আমি বেরোয় যেতে হবে কোনো মতে। তা আমি জাস্ট দেখতেছি যতটুকু, এবং আমি তাকাইতেছি আমার মেরোরের দিকে, মানে ট্রাক তো দৌড়াচ্ছে, আমি পুরো প্যাডেল চেপে ধরছি, আমার অ্যাক্সেলারেটর পুরো চেপে ধরছি। আমি দেখতেছি আমার পেছনে মনে হচ্ছে যে কিছু এরকম মানুষের মতো জিনিস তাদের আলো দৌড়ে আসতেছে, এরকম ওই বাক্সের অনেকগুলো এরকম ভেঙে গেছে যেগুলো নামাইছি। এবং সেগুলার প্রথম যাকে দেখছিলাম যেটা সে ছিল অনেক মোটামুটি বেশ উঁচু, এবং এখন যেগুলোকে দেখতেছি বাকিগুলা বেশ লিন, মানে একদম শুকনা এবং ছোট ছোট, মনে হচ্ছে যে সাইজ কত হবে 4 feet বা সামথিং লাইক দ্যাট, এবং মানুষের মতো ওইখান থেকে বাক্স থেকে বের হয়েছে দুই চারটা এরকম পাঁচটা ভেঙে ওখান থেকে বের হয়ে এবং আমার ট্রাকের পিছনে দৌড়ে আসতেছে। তো আমি জাস্ট মানে আমার মনে মনে প্রে করতে করতে আমি সোজা আসলাম। আমি যখন চলে আসছি ফেন্সের কাছে দেখলাম যে দরজাটা বন্ধ করা, মানে ওই দরজাটা লাগাই দেয়। আমি কিন্তু ওটা খোলা রেখেই ঢুকছিলাম, ট্রাক নিয়ে কেউ ছিল না, বন্ধ করে আমি আর কোনো কথা না বলে আমার ট্রাক দিয়ে সোজা হিট করলাম ওইটাকে, এবং ফেন্স ভেঙে গেল। এবং ফর সাম রিজন আমি জানি না আমার একটা হেডলাইট চলে গেল, মানে আমার হেডলাইটের দুইটা তো ছিল, একটা হেডলাইট বন্ধ হয়ে গেল, একটা হেডলাইটের আলো জ্বলতেছে, আলো কমে গেছে। জাস্ট ওই অবস্থায় আমি চালানো শুরু করলাম ওই ফরেস্টের ভেতর দিয়ে। আমার কেন জানি মনে হইতেছিল যে আমার আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, পুরা জঙ্গলের মধ্যে জঙ্গলটা সরব হয়ে গেছে এরকম লাগতেছে আমার কাছে, কিছু একটা ঘুরতেছে। এবং আমি হঠাৎ করে বাঁদিকে তাকায় দেখতেছিলাম যে মনে হলো যে আমার জানালার পাশে কিছু একটা উড়ে আসছে, এবং সেটার ফিজিক্যাল অবয়বটা মানে স্পষ্ট না, মনে হইতেছে যে তার মুখটা দেখা যাচ্ছে আর শরীরটা পেছন দিকে কেমন জানি ঝাড়ুর মতো মিলায় যাচ্ছে, মানে এটা ব্যাখ্যা করার মতো না, মানে মনে হচ্ছে তার শরীরটা পুরা নাই, মানে পেছন দিকটা কেমন জানি একটা কাইন্ড অফ ধূমকেতু যেরকম যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, তার পেছনের অংশটা এরকম এবং অন্ধকারের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে একটা এনার্জি এবং মুখটা আছে, মুখটা খুবই বিকৃত টাইপের মানুষের মতো, এবং সে কেমন জানি মুখ চোখ বাঁকায় একটা কিরকম ভঙ্গি করতেছে, মানে আমার মনে হইতেছিল যে আমি মারা যাবো এরকম লাগতেছিল, এত ভয় পাচ্ছিলাম আমি। তো আমি চোখ বন্ধ করে আমি মানে জাস্ট আমি সৃষ্টিকর্তাকে ভাবা শুরু করলাম, আমার আসলে আর কিছু করার ছিল না, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করলাম যে আমাকে বাঁচান। এবং ছোটবেলায় বাবা মার সাথে চার্চে যেতাম, তো তখনকার যেসব বিবলিক্যাল ভার্স শুনতাম সেগুলো আমি চেষ্টা করলাম যে সেগুলো মুখ দিয়ে পড়ার বলার, এবং মনে মনে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে থাকলাম যে আমাকে এটা থেকে বাঁচাও, এই 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 সিচুয়েশন থেকে রক্ষা করো আমাকে। তো আমি এটা করতেছি এবং আমি চোখ বন্ধ করতে পারছি না, যেহেতু রাস্তা সামনে এবং বাঁকানো রাস্তা, হঠাৎ করে ই হলে পড়ে যাবো এরকম। তো এবার দেখলাম যে না, আশেপাশে নাই, মানে বামে যে দেখতেছিলাম যে একটা ফিগার ওইটা নাই, এবং আমি ঘোরায় আমি একেবারে তখন মানে অনেক স্পিডে চালাইছি, এত স্পিডে চালাইছি বলার মতো না, ফুল প্রায় অ্যাক্সেলারেটর দাবাই দিয়ে ট্রাক চালাইছি। এবং এটা যেহেতু মার্সিডিজের একটা ট্রাক ছিল, সুতরাং আমার মানে ওই আমার সাসপেনশন খুব ভালো, ওরকম মানে প্রবলেম হয়নি, মানে আমি মোটামুটি চালা আসতে পারছি এরকম রাস্তা দিয়ে ডার্ট রোডের মধ্যেও। তো একেবারে যখন আমি রাস্তা থেকে বের হয়ে যাব, মূল সড়কে উঠব এবং আমি জানি যে এখান থেকে আমি ঢুকছিলাম, এখান থেকে আমি রাইট টার্নে বের হয়ে যাব, এই সময় রাস্তার মধ্যে দেখলাম যে একটা মানুষ দাঁড়ানো, মানুষের মতো, আসলে মানুষ বলা ঠিক না, মানুষের মতো দাঁড়ানো, তার এরকম দুই হাত দুই পা আছে, সারা শরীর কাইন্ড অফ ধূসর টাইপের, মানে শরীরের মধ্যে কেমন জানি কালো রোমের মতো আর মাঝখানের দিকটা কেমন ধূসর টাইপের, মুখটা খুবই মানে বিকৃত এবং তার ওরকম চোখ কালচে, চুলগুলো বড় 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 চুল এবং সেরকম দাঁড়া আছে রাস্তার মাঝখানে, মানে একদম আমার সামনে, মানে আমি ট্রাক দিয়ে তাকে হিট করবো এরকম একটা অবস্থা। আমি ওই সময় আসলে চিন্তা করলাম যে আমি কি করবো, আমি মানে মিলি সেকেন্ডে আমার ডিসিশন নিতে হইতেছে। আমি সেই আমার মতো প্রে করতে করতেই আমি জোরে জোরে চিৎকার করে আমার সেই প্রার্থনাগুলো করতেছি আর আমি এক্সিলারেটর দাবায় দিলাম। চিন্তা করলাম যে না, এখানে আমার থামাইতে পারবো না আমি। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, আমি কিন্তু ওই যে ক্রিচারটাকে হিট করছি কিন্তু মনে হলো যে ওইটা আসলে ওইটার কোনো ফিজিক্যাল বডি নাই, আমি ওটাকে ভেদ করে বের হয়ে গেছি ওখান থেকে, বাতাস কাটায় গেলাম আমি। তো আমি তারপর রাস্তায় পড়ছি এবং রাস্তায় লাকিলি ওই সময় অন্য কোনো ভেহিকেল আসতেছিল না, কারণ আমি ডানে বামে দেখি নাই টার্ন নেওয়ার সময়। আমি জাস্ট টার্নটা নিছি এবং আমার এত জোরে টার্ন নিছি, শার্প টার্ন, যে আমার মানে এইভাবে করে ঘুরাইছি স্টিয়ারিংটা যে আমার ট্রাকের পেছন দিকটা বাঁকা হয়ে গেছিল। তারপর আমি উঠে মানে একদম প্লেন রাস্তা পেয়ে আমি যতটুকু স্পিডে পারছি চালাইতেছিলাম, প্রার্থনা করতেছিলাম, দেখলাম কিছু নাই। তো আমি যখন নাকি এই ফরেস্ট লাইনের এলাকাটা যখন পার হয়ে যাচ্ছি, তখন দূর থেকে আমার এই একটা হেডলাইটের আলোতেই দেখতেছি যে একটা মানে মহিলা দাঁড়ানো, সাদা গাউন পরা একটা মহিলা দাঁড়ানো এবং মানে সে তাকে আছে আমার ট্রাকের দিকে, রাস্তার পাশে দাঁড়ায়, মানে সে কোনো হাত উঁচা করতেছে না রাইডের জন্য বা কিছু এরকম না, দাঁড়ায় আছে, তাকায় আছে আমার ট্রাকের দিকে। অ্যান্ড আমি খুব অবাক হইলাম যখন আমার ট্রাক মোটামুটি তার কাছাকাছি চলে আসছে, তার সাথে ডিস্টেন্স খুব বেশি না, মানে হবে হয়তো 100 feet, কারণ আমি তো স্পিডে আছি। খুব ফাস্ট সে চলে আসলো আমার ট্রাকের সামনে, খুব ফাস্ট চলে আসলো এবং আমি দেখছি তার চোখের চোখ দুটা গ্লো করতেছে, তার চোখ দুটা গ্লো করতেছে এবং মুখের যে তার ঠোঁটের জায়গাটা, সেই জায়গাটা কেমন জানি মানে ইটস নট নর্মাল, আমি মানে যত কয়েক সেকেন্ডের জন্য দেখছি এবং ওইটা মানুষ হলে আমি মানে এটা ওইটা অ্যাক্সিডেন্ট হইতই। কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার, এইটাও কিন্তু আমার ট্রাক থেকে ট্রাক পার হয়ে গেছে ওইটাকে, মানে ইট ওয়াজ অ্যান অ্যাস্ট্রাল বডি, মানে ওইটা দেখে বলতেছে এটা কোনো মানে মানে এটা কোনো শরীর নাই, আসলে ফিজিক্যালি এক্সিস্ট করে না কোনো শরীর, ওটাকে ভেদ করে গেছে। কিন্তু আমার কানের কাছে একটা উইসপার আমি শুনতে পারছি, ইউ আর লাকি টু সার্ভাইভ, মানে জার্মান ভাষায় বলছে, আমি ইংলিশে বললাম যে ইউ আর লাকি টু সার্ভাইভ। অ্যান্ড আমি তখনও ওই আমার মতো আমি প্রার্থনা করতেছি এবং আমার সেন্স ঠিক নাই, আমি চালাতে 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 একসময় চলে আসলাম মূল আরেকটা সড়কে, যেখান থেকে আমি টার্ন নিয়ে চলে আসবো শহরের দিকে যাব, ওখানে ঢুকে গেলাম এবং তখন আমার ভয়টা কিছুটা কমতেছে, কিছুটা কমতেছে। তো আমার লাইট কিন্তু হেডলাইট একটা জ্বলতেছে, আরও অনেক দূর আসার পরেই দেখলাম যে ওখানে পেট্রোল কার ছিল, সে আমাকে থামালো ওইখানে, থামায় বললো যে একটা লাইট কেন। তো আমি তখন তাকে বললাম যে রাস্তার মধ্যে এটা ই হয়েছে, সে বলতেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, তোমার এখানে ভাঙা দেখা যাচ্ছে। সে আমি বললাম যে না, এখানে কিছু একটা উড়ে এসে পড়ছিল আমি যখন ওখান থেকে আসতেছিলাম। তো যাই হোক, সে জাস্ট দেখলো, দেখে তারপর আমাকে ওয়ার্নিং দিল যে আমি যাতে লাইটটা চেঞ্জ করে নিই, কাগজপত্র দেখালে, আমাকে বলতেছে যে ইউ সিমস প্রিটি নার্ভাস। তা আমি বললাম যে ইয়া, আমি একটু নার্ভাস, আমার একটু কাইন্ড অফ সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছে, সে পুলিশকে আমি বললাম। তো পুলিশটা খুব গম্ভীর, সে এটাকে মানে খুব সিরিয়াসলি নিল, সাধারণত অনেককে বললে কিন্তু হাসতো, সে খুব সিরিয়াসলি নিছে। সে বলছে যে কি হয়েছে, ব্যাপারটা কি, তুমি কি ফরেস্টের ওদিক থেকে আসছো? আমি তারে বললাম যে হ্যাঁ। তো সে তখন বলতেছে যে হ্যাঁ, ওইটা অনেক পুরনো জায়গা, অনেক রকম বাজে এক্সপিরিয়েন্স ওইখানে, তোমার কি হয়েছে? তো তখন আমি তাকে চিন্তা করলাম যে আমি যদি এত কিছু বলতে যাই অনেক কথা চলে আসবে। আমি বললাম যে আমি উদ্ভট জিনিসপত্র দেখছি, মনে হচ্ছে আমাকে চেস করছে। তো বলছে হ্যাঁ, ওই জায়গাতে সাবধান, রাতের বেলা এরকম একা যেতে হয় না, ইটস ভেরি লেট নাও। আমি তাকায় দেখলাম যে তখন অলরেডি রাত 11:30 বাজে, এত সময় চলে গেছে মাঝখান থেকে। তো মানে আমার এতটা লাগার কথা না, আমাকে তো 10:00 মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 11:30 বাজছে অলরেডি। যাই হোক, আমি পুলিশের থেকে ওই সেই টিকিট নিলাম, ওয়ার্নিং টিকিট, যেহেতু লাইট একটা কাটা, ওইভাবে আমি চলে আসলাম। তো চলে আসার পর কিন্তু ম্যাম আমার কিন্তু বেশ অনেকদিন ভয়ঙ্কর নাইটমেয়ার আমাকে হানা দিছে, এবং প্রত্যেকবার নাইটমেয়ারে ওই মহিলাটা যেটাকে আমি রাস্তার মধ্যে কয়েক গ্লেন্সের জন্য দেখছি আমার সামনে পড়ত, হ্যাঁ মানে সেই সেই চেহারাটা আমার খুব কাছে চলে আসতো। আমার ঘুমের মধ্যে আমি ঘুমায় আছি মনে হয় আমার ঘরের মধ্যে দাঁড়ায় আছে, এবং আমাকে বারবার বলতো যে এসেই বলতো যে আই এম কামিং টু গেট ইউ। তো আমি প্রচন্ড রকমের ভয় পেতাম, স্বপ্নের মধ্যে ভয় পেতাম, কাঁপতাম, থরথর করে কাঁপতাম এরকম। তো পরবর্তীতে আমি আমার মার সাথে দেখা করি, যেহেতু আমি আলাদা থাকি, বড় হয়ে গেছিলাম, আমার মার সাথে দেখা করি, আমার মাকে বলি যে এরকম এরকম সমস্যা। তো আমার মা আমাকে চার্চে নিয়ে যায় ওখানে একজন ফাদারের কাছে, এবং সেই ফাদার আমাকে প্রেয়ার এবং হোলি ওয়াটারের মাধ্যমে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, এবং তিনি আমাকে ইনস্ট্রাকশন দেন যে সবসময় চার্চে আসতে এবং প্রে করতে আর সব ধর্মীয় নিয়মাচার মেনে চলতে। এগুলো তিনি আমাকে ইনস্ট্রাকশন দেন এবং বলেন যে এরকম একলা একলা কোনো জায়গায় যদি এরকম যেতে হয় সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে বা সাথে মানুষ রাখতে, একা একা এরকম যেতে না। যাই হোক, সেখান থেকে আসার পরও আমার যে একেবারে ছেড়ে গেছিল জিনিসটা তা না, আমাকে প্রায় এরকম আমার হতো, মাঝে মাঝে অফ অ্যান্ড অন হতো, এরকম এই জিনিসগুলো ঘটতো আমার সাথে। আস্তে আস্তে জিনিসটা কমে যায় আর কি, জিনিসটা কমে যায়। এবং তারপর তো এরপর থেকে আমি তো কাজ করছি বিভিন্ন রকম জায়গায়, এরপরও গেছি, এবং এই আর্টিফ্যাক্ট নিয়েও কিন্তু আমার সমস্যা হয়েছে। তো সেটা এখন আপনাকে বলতে গেলে আবার একটা বড় স্টোরি হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। তো মিনা এই ঘটনাটা সেখান থেকে শুনে, মিস্টেক মিনা, এবং সে বেশ এনজয় করছিল ঘটনাটা। তো সে বলে গুন্থারকে যাওয়ার সময় যে আপনার বাকি যে দুইটা ঘটনা আপনি বলছেন আছে সেটা শুনতে চাই। তো গুন্থার বলছিল যে হ্যাঁ পরে এসে কোন এক সময় শেয়ার করব, এবং পরবর্তীতে গুন্থার কিন্তু এসে ঘটনা বাকি দুইটাও শেয়ার করছে মিনার কাছে। তো মিস্টেক মিনা কোনো সময় বের করে কখনো সেটা আমার কাছে হয়তো লিখে পাঠাবেন, তো আমি সেটা যদি পাই আপনাদের কাছে শেয়ার করে ফেলব। আপাতত এইটুকুই ছিল প্রথম ঘটনা। তো আজকের মতো এই ঘটনা থেকে চলে আসবো পরবর্তী আরেকটা ঘটনা নিয়ে। আর পরবর্তী ঘটনায় যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আরও একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন জামিল আহমেদ ঢাকার মোহাম্মদপুর থেকে, এবং তিনি তার বড় ভাই মোস্তাক আহমেদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি জামিল আহমেদের পাঠানো ঘটনায়। আশির দশকের কথা, জামিল সাহেবের বড় ভাই মোস্তাক আহমেদ তখন নতুন বিয়ে করেছেন। তিনি তখন চাকরি পেয়েছিলেন, চাকরি পরপরই তার বিয়ে হয়, এবং তার শ্বশুর বাড়ি ছিল সিলেটের কোন একটি অঞ্চলে, বৃহত্তর সিলেটের কোন একটি অঞ্চলে, এবং তিনি সেখানে গিয়েছিলেন বেড়াতে। বেশ পছন্দ হয়েছে তার প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি। তার শ্বশুর সাহেব যিনি ছিলেন তিনি সেখানকার একটা চা বাগানের একজন বড় কর্মকর্তা ছিলেন। তো তিনি তখন সাম্প্রতিক সময়, মানে সেই সময়কার সাম্প্রতিক সময়, রিটায়ার করেছিলেন। তো যাই হোক, মোস্তাক সাহেবের বিয়ে হল, এবং তার সেই হানিমুন তিনি কোথায় করবেন এটা চিন্তা করছিলেন। তো অনেক রকমের পরিকল্পনা হয়, তখন পরিবার থেকে বলা হয় কক্সবাজার যেতে। তবে মোস্তাক সাহেবের শ্বশুর তাকে বলেন যে তাদের একটা টি স্টেট আছে কোন একটা অঞ্চলে, এই বড় বৃহত্তর সিলেটেরই কোন একটা অঞ্চলে, সেটা অনেক পুরনো একটা টি স্টেট, এবং সেখানকার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, অন্যরকম দেখতে। তিনি বলেন যে এটার যে টিলার একটা অংশ আছে ওই পাশে গেলে দেখা যাবে যে একদম ফাঁকা, বেশ সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো তিনি সাজেস্ট করেন মোস্তাক সাহেবকে যে তুমি চাইলে ওখানে ঘুরে আসতে পারো। তো মোস্তাক সাহেব বলেন যে ঠিক আছে, তিনি তারও ভাল লাগে, কারণ তিনি এর আগে যেহেতু গিয়েছেন শ্বশুর বাড়িতে, দু এক জায়গায় গিয়েছেন, তার কাছে ভাল লাগছে, চা বাগান খুবই ভাল লাগছে তার কাছে, এবং তার একটা শখ ছিল যে তিনি এই চা বাগানের যে বাংলোতে রাত কাটানোর, যেহেতু তার শ্বশুর রিটায়ার হয়ে গেছেন, তিনি এখন ওখানে নাই, তো সুতরাং তো ওইটা তো কাটানো হয় নাই। তো তার ইচ্ছা ছিল, তিনি যেহেতু এখন সুযোগ পাইছেন, তিনি বলেন লুফেলেন আর কি সেই সুযোগটা, শ্বশুরকে বলেন যে ঠিক আছে। তো মোস্তাক সাহেবের শ্বশুর তাকে ব্যবস্থা করে দেন সেখানে, সেই চা বাগানে, সে মানে তাকে ওখানে দুই রাত ঘুরে আসেন। তো তিনি যথারীতি তার স্ত্রী সহ ওখানে চলে যান, গিয়ে সেই চা বাগানে ওঠেন। তো খুবই সুন্দর একটা চা বাগান, বাট অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের একটা জায়গা। তো একেবারে সুন্দর চা বাগানের রাস্তাগুলো যেরকম হয়, মানে চিকন চিকন রাস্তা, দুই পাশে গাছ, চা গাছ এবং টিলার মতো, তারপর বড় বড় গাছ আছে, এগুলোর মধ্যে দিয়ে এক সময় তিনি পৌঁছে যান সেই বাংলোতে। বাংলোটা মোটামুটি বেশ ভেতরে এবং বেশ পুরনো একটা বাংলো, বোঝাই যায় ভেতরকার অবস্থা, মানে আশেপাশের যে লুক এন্ড এভরিথিং দেখে। কিন্তু তার কাছে বেশ পছন্দ হয়েছে, মোস্তাক সাহেবের পুরো জিনিসটা খুব পছন্দ হয়েছে, মানে নিঘাত একটা প্রাকৃতিক পরিবেশ। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বিদ্যুৎ প্রায় থাকেই না বলা চলে, বিদ্যুৎ আসে চলে যায় এবং গেলে লং টাইমের জন্য যায়, মানে বেশ সাফারিং একটা জিনিস। তবে মোস্তাক সাহেব খুব পছন্দ করেন, তিনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তিনি তার স্ত্রীকে বলেন যে আমার কাছে এইটাই ভালো লাগে, মানে এরকম যখন কারেন্ট থাকবে না তখন বসে থাকবো আমরা হারিকেন জ্বালিয়ে, মানে এটা খুব এনজয়েবল একটা জিনিস, বারান্দায় বসবো, রাতের বেলা প্রকৃতির শব্দ শুনবো। তো সেখানকার তিনি যখন এই কথাগুলো বলতেছিলেন তার ওয়াইফকে ওখানে বসে, তো তখন সেখানে যে তখনকার একজন কেয়ারটেকার ছিল, সে যাওয়ার সময় বলে যে স্যার একটা কথা বলি, যে রাতের বেলা বারান্দায় বসেন না। তো মোস্তাক সাহেব বলছে কেন, বলে বাগান, চা বাগান তো অনেক মানে জিনিসপত্র আছে, এরকম বন্য প্রাণীও চলাফেরা করে এখান দিয়ে, রাতের বেলা খামাখা মানে দরকার নেই, বারান্দার মধ্যে বসার দরকার নেই, রাতের বেলা ঘরে থাকেন, এই দিনে ঘুরেন বারান্দা আসেন, আমরাও তো আসি বিকাল বেলা এখানে দিকে, রাত্রে বেলা থাকেন না। তো মোস্তাক সাহেব জাস্ট লোকটার কথা শুনে মানে হু হা করে, কিন্তু তিনি মানসিক ভাবে খুব মানে স্ট্রং একজন মানুষ, আর তিনি মানে খুব মানে আর কি মনে করেন যে এইসব কোনো এটা কোনো ব্যাপার না, এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসলে যদি রাতের বেলা বাইরেই না থাকে তাহলে আর নেচারের কাছাকাছি থেকে কি লাভ। তিনি তো এই কারণেই আসছেন, এটাই পছন্দ করছেন। আর তিনি ছোটবেলার থেকে একটা কথা শুনতেন যে চা বাগানে নাকি ভূত থাকে, এটা ছোটবেলার থেকে অনেকের কাছে শুনছেন। তো অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয় মোস্তাক সাহেবের, এই শখটাও আছে যে এইরকম কিছু তিনি যদি দেখতে পান। তো যাই হোক, তাদেরকে মোটামুটি সব গোছায় টোছায় দিয়ে যে কেয়ারটেকার চলে যাচ্ছেন সন্ধ্যার সময়, বললেন যে স্যার আর কিছু লাগবে, তো বলতেছে যে না আপনি সবকিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই, আপনি যান আমরা আছি। বলে ঠিক আছে স্যার, এখন তো যোগাযোগের উপায় নেই, আপনার যদি যোগাযোগের প্রয়োজন পড়ে তাহলে আমার কোয়ার্টারটা ওই যে পিছনে, দেখাই দিল যে হেঁটে ওই দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট কোয়ার্টার, টিকে বলে যে ওইখানে এই করলে আমাকে পাবেন আর ইনশাল্লাহ সকালে দেখা হবে, বলে ওই কেয়ারটেকার চলে যায়। তো মোস্তাক সাহেব আছেন তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা, এই একটা মানে বাংলোর মতো আর কি, মানে বুঝতে পারছেন তো যে একতলা বাড়ি হলো বাংলোর মতো, অনেকগুলো ঘর, কিচেন বাথরুম আছে, বেশ সুন্দর, খুব সুন্দর করে গোছানো, সেই আশির দশকে ওইটাকে বেশ সুন্দর করে গোছা রাখছিল তারা। তো যাই হোক, বেশ ভালো লাগতেছে তার, তিনি তার ওয়াইফকে বলেন চা বানাইতে এবং তারা বারান্দায় বসেই চা খান। তখন অলরেডি রাত হয়ে গেছে আটটার দিকে। তো চা নিয়ে তারা দুইজন যখন যে বারান্দায় বসছে তখনই ইলেকট্রিসিটি চলে গেল, মানে পুরো বাংলো অন্ধকার। তো তার ওয়াইফ বলতেছিল যে এই মোমবাতি জ্বালাবো নাকি, কারণ মোম দিয়ে গেছে অনেক। তো তখন মোস্তাক সাহেব বলতেছে না মোমবাতি জ্বালান দরকার নাই, এমনি থাকি, খুব সুন্দর জ্যোৎস্না আকাশে, দেখো কি সুন্দর আলো হচ্ছে, পুরো বারান্দাটা ভরে গেছে। তো মোস্তাক সাহেবের স্ত্রী বলে যে আমার কাছে জানি কেমন লাগে, একটু ভয় ভয় লাগতেছে এরকম, দেখো না রাত আটটা সাড়ে আটটা বাজে, এই সময় মানে পুরো নিঝুম হয়ে গেছে চারিপাশ, এবং মনে হচ্ছে দূরে মানে কোথাও দূরে তারা শব্দ শুনতেছে, মানে মানে গান গাইলে বা ঢোল বাজালে যেরকম শব্দ আসে সেরকম গান এবং ঢোলের শব্দ আসতেছে দূর থেকে। মোস্তাক সাহেব বলে যে এখানে ওই যে চা শ্রমিক যারা আছে ওরা মনে হয় এরকম গান বাজনা করে রাতের বেলা। যাই হোক, তো যাই হোক, দুইজন বসে অনেকক্ষণ গল্প করছে এবং প্রকৃতি খুব এনজয় করতেছে, মানে অন্যরকম অবস্থা। তো এক সময় তারা ঘরে চলে আসলো, ঘরে চলে এসে ঘর লাগাই দিল এবং ভেতরে গেল, তাদের মতো মোমবাতি জ্বালায় তাদের মতো খাওয়া দাওয়া করলো রাতের, সবকিছু রেডি করা ছিল, খেয়ে দিয়ে তারা শুইতে চলে গেল। তো তখন প্রায় রাত দশটা বাজে, দশটার সময় কিন্তু নিশি রাত বলা চলে তখন, কারণ শহরেই তখন রাতের বেলা দশটার দিকে মানুষজন থাকতো না, আশির দশক এরকম ছিল, আর এটা তো একেবারে চা বাগানের ভেতরে গহীনে, তো মানে একেবারে নিশি রাতের মতো অবস্থা। তখন তারা শুতে গেছে, তো শুয়ে শুয়ে তারা এম্বিয়েন্ট শব্দ শুনতেছে আশেপাশে, উদ্ভট উদ্ভট ডাক শুনতেছে, হ্যাঁ প্রাণীর, এগুলো তারা শুনে নেই কখনো শহরে, খুব মানে মজা লাগতেছে মোস্তাক সাহেবের কাছে। কিন্তু এক সময় এগুলো শুনতে শুনতে তার ঘুম চলে আসছে, ঘুমায় গেছে দুইজনই, হঠাৎ করে ঘুম ভাঙছে এর মধ্যে মোস্তাক সাহেবের, ঘুম ভাঙছে, মনে হলো যে সে হঠাৎ করে মানে চোখ আধবজ অবস্থায় তাকাইছে, ঘরটা অন্ধকার, অন্ধকারের মধ্যে সে আলোর ঝলকানি দেখতেছে। তো তখন তিনি বুঝতে পারলেন যে ঝড় হচ্ছে, বাইরে প্রচন্ড মেঘ ডাকতেছে এবং বিদ্যুৎ ফ্ল্যাশ করতেছে। তো অবাক হলে তিনি খেয়াল করলেন যে তাদের রুমের যে দরজাটা, মানে তারা যেখানে ঘুমায় আছে বিছানাটা, তার সোজা কিন্তু মানে পায়ের দিকে, তাদের পায়ের দিকে সোজা গেলেই দরজা বারান্দায় বেরোনোর, আর তার পাশে জানালা। তো ওই জানালার পাট খুলতেছে লাগতেছে বাতাসে এবং ঘরের মধ্যে বাতাস ঢুকতেছে দমকা বাতাস এবং ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। এই শব্দেই মনে হয় তার ঘুম ভাঙছে। তো তিনি দেখলেন যে তার স্ত্রী বেঘরে ঘুমাচ্ছে, মানে তার মানে সে এখনো ঘুম। তো তিনি চিন্তা করলেন মোস্তাক সাহেব যে না, স্ত্রীকে না জাগে, আমি ঠিক করি। তো সে উঠে বসলেন, তিনি উঠে গেলেন দ্রুত, বিদ্যুতের ফ্ল্যাশ আসছে, বাতাস এবং বৃষ্টির ছাঁট ঢুকে যাচ্ছে ভেতরে। দ্রুত যে তিনি জানলাগুলো লাগাইলেন, লাগায় পর্দাটা টেনে দিলেন। এরপরও ওই জানলার ফাঁক ফোকর দিয়ে, জানলাগুলো ছিল কাঠের, ফাঁক ফোকর দিয়ে বাতাস হুইসেল করে, যে চিকন ফাঁক দিয়ে বাতাসটা যে হুইসেল করতেছে। তো তিনি জাস্ট মোটামুটি পর্দাটা টেনে দিয়ে এই পাশের জানলার কাছে যখন গেছেন, লাগাইতে যাবেন আর কি, মানে জানলার কাছে, তার কাছে মনে হলো জানালার গ্রিল ধরে কেউ একজন দাঁড়ায় আছে। মানে অ্যাজ ইফ একটা মানুষ যদি জানালার গ্রিল দুটা ধরে দাঁড়ায় ঘরের দিকে তাকায় থাকে এরকম। তো তার একটু শরীর কাটা দিয়ে উঠছে জিনিসটা দেখে, কে এটা? তিনি নিজের অজান্তে বলছে, এই কে রে, এই কে, এই কে, এরকম বলে তিনি সামনে গেছেন। দেখলেন যে নাই, জানলার সামনে কেউ নাই, জানলা ফাঁকা, ওই বাতাস আসতেছে, পর্দা হুড় হুড় করে উঠতেছে, আর এই পাল্লা দুইটা এরকম বাড়ি খাচ্ছে এই পাশে। এবং প্রচন্ড বৃষ্টির ছাড় দেখে তিনি তাড়াতাড়ি লাগাই দিলেন জানলাটার, খোলা রাখলেন না। তো অবাক হইলেন তিনি, এক নজরে কিন্তু বাইরে বিদ্যুতের ফ্ল্যাশে বারান্দাটা দেখছেন, বারান্দায় কেউ নাই, খাকা করতেছে। এবং এই যে বাইরের বিদ্যুতের ফ্ল্যাশে যতদূর হঠাৎ করে দেখা যায়, তখন গাছপালা দেখা যায় এবং বৃষ্টির পানি যে পড়তেছে চারপাশে হু হু করে সেটা দেখা যায়। তাদের বাংলোর যে ছাদ সেটার মধ্যে মানে বৃষ্টি পড়তেছে, বেশ ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। এবং সামনে বারান্দাটা কিন্তু টিনের শেড করা, যেই রুমটাতে তারা আছেন সেটার ছাদ পাকা করা, কিন্তু সামনে বারান্দাটা টিনের শেড, ওইখানে ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে। তো তিনি লাগাই দিয়ে, জানলাটা লাগাই দিয়ে একটু মানে কেমন যেন তার গা শিরশিরি করতেছে, কাকে দেখলেন তিনি? তো তিনি তার স্ত্রীর কাছে আসলেন, এসে তিনি স্ত্রীকে চিন্তা করলেন উঠাবেন কিনা এই ধরনের কথা বলার জন্য, কিছু বললেন না। তো তিনি শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ে যখন তিনি মানে ঘুম তার চলে আসছে, এই সময় তিনি ঘুমের মধ্যে শব্দ পাচ্ছেন যে তার স্ত্রী হাসতেছে, মানে তার স্ত্রীর হাসির শব্দ। তার মানে ঘুম যতটুকু আসছিল মানে সেটা টুটে গেছে। কি ব্যাপার, ওয়াইফ আসতেছে কেন, স্বপ্ন দেখতেছে নাকি? তো তিনি একটু ভয় পাচ্ছেন, হাসির শব্দটা তার কাছে ভয়ই লাগতেছে। একটু বাদে তার স্ত্রী খিলখিল করে হাসতেছে। তো তিনি ওই স্ত্রীকে ধাক্কা দিলেন। এই স্ত্রী মনে হচ্ছে তার সাথে কথা বলতেছে, বলতেছে কি বলে, তুমি হাসতেছো কেন? বলে এমনি। অবাক হয়ে গেলেন তিনি, আরে এটা কেমন কথা যে এমনি বলতেছে, মানে স্ত্রী এরকম হাসতেছে বলছে এমনি। তো তিনি মানে চুপ করে গেছেন, কিছু বলতেছেন না। অনেকক্ষণ মোস্তাক সাহেব চুপচাপ করে আসেন, দেখলেন যে এক সময় মানে হাসি থেমে গেল তার স্ত্রীর, এবং এই ঝড় বৃষ্টি তো হচ্ছেই। তো এক সময় তিনিও ঘুমে একদম তলায় গেলেন এবং ঘুমায় গেছেন তিনি। পরদিন বেলা করে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে তিনি উঠে তার মধ্যে দেখেছেন স্ত্রী নাই, তার জন্য হয়তো ব্রেকফাস্ট রেডি করতেছে। তো তিনি উঠে ফ্রেশ হতে গেলেন, ওখানকার বাথরুম ছিল ভিতরে, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলেন, দেখলেন একটু পরে নাস্তা দিচ্ছে তার স্ত্রী, এবং তাদের বাইরে গেটের বাইরে মনে হয় যে কেয়ারটেকারও আসছে। কেয়ারটেকার কি কি জানি করতেছে ওইখানে, বলতেছে যে একেবারে বৃষ্টিতে ভাসায় দিছে। তো তিনি তার স্ত্রীকে বললেন, এই কি রাত্রেবেলা তুমি কি হাসাহাসি করতেছিলে কেন? তো তার স্ত্রী হা হয়ে তাকায় আছে, বলছে কি বল উল্টা পাল্টা কথা, আমি কিসের হাসাহাসি করবো, কি স্বপ্ন দেখছো না দেখছো, কে জানে হাসতেছিল তুমি এখানে এই সেই। এগুলো বলে তিনি নাস্তা করলেন, নাস্তা করে একটু পর বাইরে গেলেন, দেখলেন যে কেয়ারটেকার ওই কিছু জিনিসপত্র ভেঙে চুরে পড়ছে, ডাল ডুল এগুলো সরাইতেছে সামনে। তো তারে তিনি বললেন যে এই যে আপনাদের এখানে কি কোনো রাতের বেলা মানুষ চলাফেরা করে? বলে কে কেন? বলে যে এই আমার জানলার কাছে কারে দিন দেখছি রাত্রেবেলা। তো ওই লোকটা কিছুক্ষণ তাকায় থাকলো তার দিকে, দেখে বলে কি জানলা লাগায় ঘুমান না আপনি? জানলা তো লাগাই দিছি মনে হয়। মনে হয় না, জানলাটা লাগায় ঘুমায়েন আপনি, তার একদিন আসেন, আজকে রাত্রে আসেন না, জানলাটা লাগাই দিয়েন। তো আর কিছু বললো না, তার কাছে একটু বেয়াদব মনে হইল মোস্তাক সাহেবের, যে ওই কেয়ারটেকারটারে মানে এই লোক এইভাবে কথা কেন বলে তার সাথে। যাই হোক, তিনি ভিতরে আসলেন এবং তারপরে তার মতো ওই দুপুরে থাকলেন, খাওয়া দাওয়া করলেন। বিকালের দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে বেরোলেন হাঁটতে। তো হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 ওই বাগানের এক প্রান্তে চলে আসছেন। এক প্রান্তে এসে দেখতেছেন যে এই জায়গায় মানে একদম রাস্তায় একটা চলে গেছে ডানে, একটা বাঁয়ে, একটা সোজা। তো তিনি চিন্তা করলেন যে বাইরটায় যাই, বাম দিকের কেন জানি তাকে মানে মনে হলো যে বাম দিকে গেলে ভাল লাগবে বা ওখানে হয়তো মানে দূর থেকে যতটুকু দৃষ্টি যাচ্ছে অতটুকু মনে হচ্ছে বা দিকটা সুন্দর হবে বেশি। তো উনি বা দিকে চলে গেলেন, কারণ রাস্তাগুলো কিন্তু মানে বিভিন্ন রকমেরই থাকে, মানে এরকম দিক থাকে। তো উনি বা দিকে হেঁটে গেলেন। তো হাঁটতে 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 এক জায়গায় আসলেন, আসার পর তিনি দেখলেন যে একটা কবরস্থান, এবং এই কবরস্থানটা একটা টিলার উপরে। তিনি খেয়াল করতেছেন যে কবরস্থানের মধ্যে বেশ কিছু কবর আছে এবং সেগুলোর সামনে টুমস্টোন দেওয়া ছোট ছোট, দুইটা কবর দেখলেন তিনি, দুইটা টুম বেশ বড় এবং দুইটা টুমস্টোনও বেশ বড়। তো তিনি আস্তে করে তার স্ত্রীকে বললেন যে চলো, তো হেঁটে তিনি ভিতরে যেতে, স্ত্রী যেতে চাইতেছেন না, কবরস্থান দেখে তার ভয় লাগতেছে। আর এই কবরস্থানের ভিতরে যে কয়েকগুলো গাছ আছে কতগুলো, সেই গাছগুলোর মধ্যে পাতা টাতা নাই, মানে মানে পত্রহীন গাছ, পাতা টাতা নাই, মনে হচ্ছে মরা গাছ। তার স্ত্রী বলতেছেন না যেও না, ওইখানে যাবো না। সেই তো তিনি আরে ধুর সুন্দর আসো আসো আসো, মুস্তাক সাহেব তার স্ত্রীকে নিয়ে টেনে ওখানে ঢুকাইলেন। ঢুকায় তিনি হেঁটে ওই যে বড় যে টুমটা আছে ওইটার কাছে গেলেন, সেটার নাম পড়লেন একজন বিদেশি ভদ্রলোকের কবর ওইখানে। যাই হোক, ওইটা পড়লেন, পড়ে তিনি দেখলেন দেখো এখানে হয়তো ছিলেন এক সময় এই সেই, ওই লোকের কথা বললেন, বলে বাদ দাও চলো আমরা সামনে যাই। তিনি কবরস্থানের ভিতরটা মোস্তাক সাহেবের বেশ ভালো লাগতেছিল, তো তিনি হেঁটে একেবারে চলে গেলেন ওই কর্নারে। দেখলেন যে এই কবরস্থানের পাশে একটা ছোট্ট বেড়ার মতো দেয়া আছে, মানে যেটা দিয়ে প্রান্তটা ই করা, টিলার আরেক প্রান্ত। নিচে তাকায় দেখতেছিলেন টিলাটা এখান থেকে খাড়া নেমে গেছে এবং তারপরে আবার সেই চা বাগান শুরু হয়েছে এখানে। আর ওই সাইডে কিছু টিলার ওখান থেকে সূর্য মানে নেমে যাচ্ছে আর কি, মানে একটু সূর্য ডুবে যাবে। তো তিনি বলছেন ওয়াও দেখো কি সুন্দর সূর্যাস্ত, চলো আমরা এখানে বসে থাকি। তো তার স্ত্রী না করতেছিল, তিনি তারপর স্ত্রীকে নিয়ে বসলেন এখানে, বসে বসে সূর্যাস্ত দেখতেছেন। তো দেখতেছেন যে সূর্য আস্তে আস্তে ডুবতেছে এবং অসাধারণ লাগতেছে, শহরে তো এগুলো দেখা হয় না সাধারণত। তো সূর্য এক সময় আস্তে আস্তে নেমে একেবারে মানে লালচে হয়ে গেল ওই পাশটা, পুরো সময়টা ওখানে থাকলেন তিনি। তো মানে এখন কিন্তু গোধূলিটা পার হয়ে যাচ্ছে, মানে একদম মানে অন্ধকার হয়ে যাবে এখন। তো এই সময় তার স্ত্রী বলতেছেন যে আমার জানি কেমন লাগতেছে, চলো আমরা যাই, হ্যাঁ মানে ভালো লাগতেছে না, আবার কালকে ঝড় হয়েছে, আজকে যদি এরকম ঝড় বৃষ্টি আসে। বলে আরে না কিচ্ছু হবে না, বিকালে ধর আকাশ পরিষ্কার, কোনো সমস্যা নেই, বসো আরেকটু বসো, ভালোই তো লাগতেছে। তো মোস্তাক সাহেব বললো কি ওখানে বসে থাকলেন, বসে থাকতে থাকতে এক সময় বলে চাঁদ উঠা দেখবো। তো গল্প করতেছেন স্ত্রীর সাথে, বিভিন্ন গল্প করতে এক সময় চাঁদও উঠছে আকাশে। তো চাঁদটা দেখেও তার কাছে অসাধারণ লাগলো। তো তিনি বললেন যে আরে এই জায়গায় তো সময় কাটান যায়। তার ওয়াইফ বলতেছে যে না এটা কবরস্থানের মধ্যে আমার ভালো লাগতেছে না, চলো চলে যাই। তো তিনি তারপর অনেকক্ষণ পর অবস্থা মানে বিরক্ত হয়ে মনে হলো যে উনি চলে যাবে আর কি। তো হেঁটে আসতেছেন, তো বড় যে টুমস্টোনের পাশে যে গাছটা, তো সেটার মধ্যে দেখতেছেন তিনি একটা এরকম ডাল। তিনি মানে গল্প করতে করতে খেয়ালই বসে, তখন যুবক বয়সে লাভ দিয়ে তিনি ডালটা ধরছেন, ধরে এরকম টান দিচ্ছেন, মানে হয়তো উনি দেখতে চাইছেন যে ডালটা কতটুকু স্টিফ। তো তার ওজনেই তিনি যেহেতু লাভ দিয়ে ধরে এটা টান দিচ্ছেন, তার ওজনেই মটাস করে ভেঙে গেল ডালটার গোড়া। তো এত বড় একটা ডাল তিনি খুব হাসতেছেন, দেখে মোস্তাক সাহেব ডাল নিয়ে তার স্ত্রীকে দেখাচ্ছেন, লাঠির মতো হয়ে গেল, ভালো চলো রাত্রেবেলা যাচ্ছি তো রাস্তায়, লাইট লুইট কিচ্ছু নাই, ভালো হইলো একটা হাতে লাঠি থাকলো। তো ওই গাছটা থেকে যেটা তিনি লাঠিটা ভাঙছেন, গাছটা তখনও হালকা কাঁপতেছে। তো তার ওয়াইফ বললো যে এই কবরস্থানের ডাল নিয়ে আপনি যাবেন, বলে যে হ্যাঁ আরে কি দূর কি বলো তুমি, বুঝলে তিনি হাঁটতেছেন এবং ওই লাঠিটা হাতে বড় আর কি, বেশ বড় একটা ডাল হাতে নিয়ে নিয়ে যাচ্ছেন কবরস্থান থেকে বেরোলেন। বের হয়ে এখন একটু কনফিউজড হয়ে গেছেন তিনি যে তারা আসলে কোন দিক দিয়ে আসছেন, কারণ এইটা একটা টিলার মতো। তো নামার পরে যা যা দেখতেছেন সবই তার কাছে মনে হইতেছে যে কাইন্ড অফ মানে সেম, মানে এরকম উঁচা হয়ে গেছে, এরকম দূর থেকে ওরকমই মনে হচ্ছে। তো তার স্ত্রীকে তিনি বলতেছেন যে তোমার কি মনে আছে কোন দিক দিয়ে আসছিলাম, তার স্ত্রী বলে যে না আমি তো গুলায় ফেলছি, কেমন লাগতেছে আমার কাছে মিল লাগতেছে না, তবে জীবনে যেহেতু অনেক বছর চা বাংলোতে থাকছি, অন্য চা বাংলো, তো আমার মনে হয় আমাদের এরকম ডান দিক দিয়ে যাওয়াই ঠিক হবে। আর মুরব্বীরাও বলে যে সবসময় ডান দিক দিয়ে যেতে। তো মোস্তাক সাহেব বলে আচ্ছা ঠিক আছে চলো ডান দিক দিয়ে যাই। তো ডান দিক দিয়ে হাঁটা শুরু করেন তারা। তো হাঁটতেছেন রাস্তা কিন্তু তাদের কাছে মানে লাইক নতুনই মনে হচ্ছে, যে এইখান দিয়ে তারা আসছেন এটা মনে হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে আসছে এবং তাদের তারা যেহেতু নবদম্পতি তাদের মধ্যে অনেক গল্প হইতেছে এবং তারা নিজেদেরকে ডিসকভার করতেছেন এই হাঁটার মধ্যে দিয়ে। তো সুতরাং সময়টা এনজয় করতেছেন। তো হাঁটতে হাঁটতে আবারও তারা এই ই ভুল করে ফেলছে, এখন এসে কুল কিনারা পাচ্ছে না, এমন একটা জায়গা আসছে এটা হচ্ছে চারটা রাস্তার মিল, মানে ডানে গেছে বামে গেছে সোজা গেছে এরকম আর কি। তো তখন বললো যে এখন কি করবো, যেহেতু আগের বার ডানে আসছে এবার বামে যাই। তো বামে ঢুকলো, এরকম হাঁটতে 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 তারা এবার চলে আসলো একটা কম্পাউন্ডের কাছে। এই জায়গাটা হচ্ছে যে মনে হচ্ছে যে ঢুকতে যে একটা কম্পাউন্ড, মানে একটা মানে অফিসের মতো আর কি। তো দেখলো যে ঘর বাড়ি আছে, তো ওখানে হেঁটে ঢুকে গেল তারা দুজনে। ঢুকে তো ঘর বাড়ি ঠিক না, এইটা আসলে কোন একটা অফিসের মতো ছিল, অথবা এখানে কোনো কিছু স্টক করা হইতো আর কি, মানে কোন গোডাউন টাইপের ছিল। মানে এরকম ঘরের মতো করা, উপরে টিনের চাল দেয়া, কিন্তু এখন এখানে কিছু নাই বুঝতেছে। চাঁদের আলো এসে পড়ছে উঠানটার ভেতরে, মানে পুরা যে উঠানটা এটার মধ্যে চাঁদের আলো এসে পড়ছে এবং বেশ অন্যরকম লাগতেছে, মানে একটু ভৌতিক লাগতেছে। মুস্তাক সাহেবের স্ত্রী তার একটু কাছে ঘেসে আসছেন, বলতেছে যে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, চা বাগানে কিন্তু ভূত আছে, সে বলতেছে তার হাজবেন্ডকে। তো মুস্তাক সাহেব বলে আরে বাদ দাও ধুরো কি বলো, বলে তিনি হাঁটতেছেন, তার নিজের কাছেও অস্বস্তি লাগতেছে। তিনি তাকায় দেখতেছেন যে দুই পাশের যে এই গোডাউনের মতো জায়গাগুলা সেগুলো হচ্ছে পুরনো আমলের করা, মানে আর কি দালানের মতো, উপরে হচ্ছে কিন্তু টিনের চাল। এবং তিনি খেয়াল করে দেখছেন চাঁদের আলো পড়ে ওই টিনের চালগুলো অনেক ক্ষয়েট হয়ে গেছে আর কিন্তু শেষ, মানে ওগুলার খুব একটা অবস্থা নাই, তার মানে এগুলার ইউজ করা হয় না। এবং দরজাগুলোর মধ্যে তালা মারা, এবং যে তালাটা মারা সেই তালাটা দেখেও তিনি অবাক হইতেছেন। তালাগুলো হচ্ছে যে পিটন তালা, মানে দুই পাশে পিটা এরকম বানানো হয়, লোহার পাত লাগায় তৈরি করা হয় সেরকম মোটা মোটা তালা। এবং এটা দেখা যাচ্ছে চাঁদের আলো এতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। তো যাই হোক, ওখানে হাঁটতে হাঁটতে তখন মোস্তাক সাহেবের একটা কিউরিয়াসিটি হইল, দেখ বললো যে আমি একটা রুমে কি ঢুকতে পারবো। তার স্ত্রী বলছে না খবরদার তুমি এখানে কোথাও ঢুকো না। তিনি তার স্ত্রীকে বললেন যে তুমি একটু দাঁড়াও, এখানে দাঁড়াও একটা কোনায় দাঁড়ায়। তিনি হেঁটে যে একটা দরজার দিকে ওই যে ছোট বারান্দাটার মধ্যে উঠে তিনি ওই জানলা দিয়ে উঁকি দিলেন ভিতরে। উঁকি দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন, কিন্তু আলো নাই কিছু, ওনার হাতেও কোনো ফ্ল্যাশ লাইট নাই। তো তিনি এরকম দেখার চেষ্টা, একটু পরে আলো আধারি হয়ে আসার পর তিনি বুঝতেছেন যে ওই যে টিনের চাল যে ক্ষয়ে গেছে জং ধরেই ওখান থেকে আলো এসে, চাঁদের আলো এসে পড়ছে ভিতরে হালকা, সেটা আলো আধারিতে ঘরটার অবস্থান দেখা যাচ্ছে যে ভিতরে ঘর আছে, দরজার মধ্যে কিন্তু তালা মারা, কিন্তু ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। তিনি খালি একটা ঘর, একটা টেবিলের মতো পড়ে দিয়েছে আসবাবপত্র, মানে একটা মাকড়সার জাল টাল ছাওয়া বুঝতেছেন তিনি। তো তিনি যখন নাকি এই অবস্থা দেখছেন, হঠাৎ করে তিনি তার ওয়াইফের ডাক শুনেন পেছন থেকে, একদম তার নাম ধরে ডাকতেছে মুস্তাক। তো এইবার তার গাটা কেমন শিরশির করে উঠছে, এইভাবে তার স্ত্রী তাকে ডাকে না। তো তিনি ফিরলেন, ফিরে বলতে কি ব্যাপার, ও সেদিকে আসো, তাড়াতাড়ি ডাকছে তাকে। তো তিনি গেলেন, বলে চলো। তো তিনি বলতো তুমি এভাবে কথা বলতেছো কেন, তার স্ত্রী বলতো চলো, মানে তাকে মানে কোনো ই দিচ্ছে না আর কি, মানে রেসপন্স করতেছে না তার স্ত্রী, এবং তাকে হাঁটা নিয়ে হাঁটা শুরু করলো। এবং তার স্ত্রী রাস্তার মধ্যে তার সাথে আর কোনো কথা বলল না, এবং হাঁটতে হাঁটতে যেই রাস্তাগুলো আসলে মানে মোস্তাক সাহেব কিন্তু কিছুই চিন্তাছিল না কিভাবে ব্যাক করবে, খুবই অবাক করা কাণ্ড। চা বাগানের মধ্যে দিয়ে নিয়ে এসে তাকে তাদের কোয়ার্টারে নিয়ে আসলো, তার স্ত্রী ঢুকে গেল, একদম বাসায় ঢুকে গেল, কোনো কথাই বলল না তার সাথে। মোস্তাক সাহেব ওই হাতের ডালটাকে ফেলে রেখে বারান্দায় ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখতেছে যে তার স্ত্রী ঘরে চলে গেছে, বাথরুমে চলে গেছে। তো তিনি আর কোনো কথা বললেন না, তিনি চিন্তা করলেন হঠাৎ করে কি হলো, এরকম মুড সুইং কেন করলো। যাই হোক, তিনি তার মতো চেঞ্জ করে যেভাবে গেছিলেন চেঞ্জ করে, তার কাপড় চেঞ্জ করে তিনি এসে বসলেন বারান্দায়। তিনি চিন্তা করছেন তার স্ত্রী আসবে বারান্দায়। তো কিছুক্ষণ বসে থাকার পর দেখা যায় তার স্ত্রী আসতেছে না, কি ব্যাপার। তিনি রুমে ঢুকলেন, ঢুকে যেয়ে দেখলেন তার স্ত্রী বিছানায় শোয়া এবং বাতি নিভাই দিছে ঘরের, মানে লাইটটা নিভাই দিয়ে ঘুমায় আছে, শুয়ে রয়েছে বিছানায়। তো তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, সব ঠিক আছে। তার স্ত্রী তাকে বলতেছে তুমি বেশি কথা বললো না তো, আমার মাথা ব্যথা করতেছে, ওই যে খাবার রেখে গেছিল খাবারটা টেবিলে রাখা আছে, তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না, তুমি খেয়ে তুমিও শুয়ে পড়ো। তাই বলে তার স্ত্রী শুয়ে আছে। মোস্তাক সাহেব খুব হতভম্ব হয়ে গেছেন যে কি ব্যাপার, হঠাৎ করে তার স্ত্রী এরকম কেন হয়ে গেল, কোনো কথা নাই বার্তা নাই, মানে জিনিসটা পুরোই একটা ডিফারেন্ট একটা জিনিস। তো মোস্তাক সাহেব গেলেন তার টেবিলের দিকে এবং গিয়ে দেখলেন যে আসলেই ওই খাবার রেখে গেছিল কেয়ারটেকার লোকটা, সে খাবার রয়েছে। তো তিনিও আর আসলে কথা না বলে তার খিদা লাগছিল, তিনি খেয়ে নিলেন। খেয়ে দিয়ে তিনি দেখতেছেন মানে রুমের মধ্যে আবার এসে দেখতেছেন যে তার স্ত্রী মানে ঘুমাচ্ছে, মানে একদম মনে হচ্ছে যে একদম বেঘর ঘুমে আছে। তো তিনি আর ওইখানে লাইটটা জ্বালাইলেন না, তিনি সোজা যে বারান্দায় চলে গেলেন, বারান্দায় বাতি জ্বালান নেই, তিনি অনেকক্ষণ বসে থাকলেন বারান্দায়। বাতাস বইতেছে আশেপাশের পরিবেশ এরকম, আজকে আর ওই গানের শব্দ টব্দ কিছু নাই, দূরের গানের শব্দ টব্দ কিছু নাই। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর তিনি হঠাৎ করে একটা শব্দ পেলেন, এবং শব্দটা মনে হল যে কেউ জোরে জোরে শ্বাস ফেলতেছে। শ্বাস ফেলতেছে তিনি যে বারান্দাটা বসা, ঠিক বারান্দার নিচের অংশে, মানে বারান্দাটা তো পাকা করা, বারান্দার থেকে আবার নিচে গেছে, নেমে গেছে দুই পাশে, মানে সিঁড়ি দিয়ে উঠতে হয় বারান্দায় কয়েক সিঁড়ি দিয়ে, তো দুই পাশে নিচু অংশটা তার মনে হল কেউ যেন নিচু অংশে শ্বাস ফেলতেছে জোরে। তো একটু মানে অবাক হলেন তিনি যে কে শ্বাস ফেলতেছে, মনে হচ্ছে মানে মানে একটা মানুষ যদি জোরে জোরে নিঃশ্বাস নেয় এরকম। তো তিনি তাড়াতাড়ি ওই যে বসেছিলেন চেয়ার থেকে উঠে তাকাইলেন নিচের দিকে, কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। একটু আগে তিনি স্পষ্ট শুনছেন যেখানে কেউ শ্বাস ফেলতেছে। তো মোস্তাক সাহেব ভাবলেন যে আসলেই তো মানে চা বাগান নিয়ে তো যেহেতু কথা আছে কিছু ঠিক না, এরকম মানে কি হয় না হয় এটার কোনো আগা মাথা নেই, বাদ দিই, আমি যাই, উঠে যাই এখান থেকে। তো সে উঠে গিয়ে রুমের মধ্যে দরজা লাগায় দিয়ে, যে রুমটা দরজা লাগায় দেওয়ার পর কিন্তু বেশ অন্ধকার, লাইট তো জ্বালান নেই ওখানে, তিনি যে তার স্ত্রীর পাশে শুয়ে পড়লেন। তো এরকম অনেকক্ষণ হয়েছে, তার এক সময় ক্লান্ত লাগা শুরু করলো, মনে হলো যে ঘুমায় যাও, ঘুম এসে পড়ছে আর কি, এরকম একটা অবস্থা। তো যখন তিনি একদম ঘুমায় যাবেন, চোখটা একদম লেগে আসছে, এই সময় তিনি দরজার মধ্যে নক শুনলেন, তাদের ঘরের যে মেইন দরজা, ধামধাম ধামধাম নক করতেছে কেউ। তো মোস্তাক সাহেব তখন একটু ভয় পাইছেন নক শুনে, এরকম রাতের বেলা তখন অলরেডি 10-11 বাজে এরকম। তিনি বলছে কে কে, তো তিনি তাকাচ্ছেন তার ওয়াইফের দিকে, মানে ঘরের মধ্যে কিন্তু আলো আধারি, কারণ ঘরটা পুরোপুরি তখনও মানে অন্ধকার হয়ে যায় নাই, চারপাশে যেহেতু ওই যে ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছে, অ্যাম্বিয়েন্ট আলো। তো তিনি স্ত্রীর দিকে তাকাইতেছেন, দেখা যাচ্ছে তার স্ত্রীকে তিনি বুঝতে পারছেন শুয়ে আছে, দেখলো যে তার স্ত্রীর নড়াচড়া নাই, সে তার মতোই শুয়ে আছে। তো তিনি বুঝলেন যে বেঘরে ঘুমাইতেছে স্ত্রী। তো তিনি কে কে বলতেছেন, তো কোনো উত্তর নাই। তো তিনি উঠে গেছেন বিছনার থেকে, উঠে মোস্তাক সাহেব সামনে হাঁটতে হাঁটতে সামনে গেছেন দরজার দিকে। তো ওই পাশ থেকে তার শ্বশুরের কণ্ঠ তিনি শুনতেছেন, মোস্তাক। তো মোস্তাক সাহেব পুরা হকচকায় গেছেন যে এত রাতের বেলা শ্বশুরের কণ্ঠ, শ্বশুর কোথেকে গেছেন, ঢাকায় থাকে এখানে এসে কিভাবে এত রাতের বেলা। তো তিনি বলছেন আব্বা, বলতে বলতে দরজা খুলে ফেলছেন, খুলে সামনে গেছেন, যে দেখতেছে যে হ্যাঁ, তাদের বাংলোর সামনে যে এই যে কয়েকটা সিঁড়ি দিয়ে উঠতে হয় তার নিচে ওনার শ্বশুর দাঁড়ায় আছেন। তিনি এই চাঁদের আলো, চাঁদের আলো কিন্তু পুরো স্পষ্ট না, মানে আবছা হয়ে গেছে কারণ মেঘে ঢাকা, এর মধ্যে দেখতে তার শ্বশুর যে সাফারি স্যুট পরে, ওই সময় মানুষ অনেকে সাফারি স্যুট পরত, সাফারি স্যুট পরা তিনি দাঁড়ায় আছেন নিচে, তাকে বলতেছে নিচে আসো নিচে আসো। তো তিনি মানে মোস্তাক সাহেব মানে অবাক হয়েছেন খুবই, কিন্তু কি করবেন, তিনি যেহেতু শ্বশুর ডাকতেছে নিচে আসো, তিনি হেঁটে নেমে আসলেন ওইখানে। আসার পরে তার শ্বশুর হাঁটা ধরল, বলে আমার সাথে আসো তাড়াতাড়ি। তিনি বললো কি ব্যাপার, মানে তিনি বলছে আব্বা কোত্থেকে আসেন, ঢাকার থেকে আসছেন, মানে কখন আসেন, কি ব্যাপার, আপনি একা, এগুলো বলতেছেন কিন্তু তার শ্বশুর কোনো উত্তর দিচ্ছে না, বলছে আসো। ঠিক আছে, তো শ্বশুর হাঁটতেছে, মোস্তাক সাহেবও হাঁটতেছে, এবং তার পায়ে জাস্ট চপ্পল স্যান্ডেল, আর তিনি একটা পায়জামা পরা ছিলেন, আর সাথে গেঞ্জি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে বেশ, মানে যদিও তখন শীতের সময় না, বাট বেশ ঠান্ডা লাগতেছে রাতের বেলা বাতাসে। তিনি দেখতেন তার শ্বশুর একদম হন হন করে হেঁটে যাচ্ছে, তিনিও হেঁটে যাচ্ছেন, মোস্তাক সাহেব হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তিনি একদম মানে একটা জায়গা আসলে যে বাঘ, মানে এইদিকে ডানে বামে, তো দেখলেন শ্বশুর একদিকে চলে গেল। তো মোস্তাক সাহেব তার শ্বশুরকে আরেকবার ডাকলেন যে আব্বা কই যান আপনি, আব্বা কই যান। তো শ্বশুর কোনো উত্তর দিচ্ছে না। তো তিনি হাঁটতে হাঁটতে শ্বশুরকে ফলো করে চলে গেলেন সেই যে কবরস্থান, যে সে কবরস্থানের কাছে নিয়ে গেছে তার শ্বশুর। তো তিনি মোস্তাক সাহেব তখন জিজ্ঞেস করছে আব্বা এখানে কি করেন, এখানে তো বিকালে আসছিলাম, কি ব্যাপার এখানে। তো তার শ্বশুর জাস্ট কবরস্থানে গেটে গেছে, ঘুরে দাঁড়ায় বললো আসো আসো তুমি এদিকে আসো। তো নিয়ে গেল তাকে ওই ঈশের কাছে, এবং হেঁটে হেঁটে একদম কর্নারে চলে গেল যেখানটায় তারা বসছিল, মানে সে আর তার স্ত্রী বসছিল, ওই জায়গায় চলে গেল। মোস্তাক সাহেবকে আবার ডাকতেছে এরকম হাত দিয়ে, সে দেখতেছে এখানে কিন্তু শ্বশুরকে পুরো দেখতেছে না, সে চেহারাটা দেখা যাচ্ছে না, চেহারার অভিব্যক্তি সে দেখতেছে যে তার শ্বশুরের মানে চাঁদের আলোর ব্যাকগ্রাউন্ডে তার শ্বশুরের অবয়বটা তাকে ডাকতেছে। তো মোস্তাক সাহেব হেঁটে গেছে যে হ্যাঁ বাকি এইখানে বুঝলাম না, সে খুবই অবাক তিনি, কিন্তু কোন একটা মোহে তিনি গেছেন কথা বলতে, এটা স্বাভাবিকভাবে তার নিজের যে অ্যাকচুয়ালি পার্সোনালিটি সেটা তো তিনি এটার মানে মানে তার শ্বশুরকে যে প্রশ্ন করবেন বা হাঁটবেন না বা যাবেন না এটা করতে পারেননি। তিনি চিন্তা করতে আমার শ্বশুর ডাকতেছে এবং আমাকে খুব আদর করেন, তিনি এরকম নিয়ে গেছেন। তো তখন তিনি শ্বশুরের সামনে আসলেন, দেখলেন তার শ্বশুর হেসে দিল তার সামনে, হাসলো কি মানে মুখটা হাসি হাসি হলো, তার দাঁতগুলো বেরোয় গেল মুখের, মানে মুখ দাঁত দেখা যাচ্ছে চাঁদের আলোতে, স্বাভাবিক দাঁত মানে মানুষেরই দাঁত, কিন্তু অভিব্যক্তিটা খুবই আশ্চর্যজনক। তিনি হাসতেছেন, তার দাঁতগুলো দেখা যাচ্ছে দুই পাটি, এইভাবে তিনি হাসেন না, মোস্তাক সাহেব কখনো এরকম হাসতে দেখেননি, হাসিটা অনেকটা ইভেল টাইপের, মানে সাধারণ মানুষ যেমন হাসে সেরকম না, তো ওনার পার্সোনালিটির সাথেও মিল খায় না, মোস্তাক সাহেবের শ্বশুরের পার্সোনালিটির সাথেও ওই হাসি যায় না। ওরকম হাসলো এবং তারপরে তাকে ধাক্কা দিল মোস্তাক সাহেবকে একটা। মোস্তাক সাহেব গড়ায় পড়লেন, ওই টিলার থেকে গড়ায় পড়ছেন, ওখানে বেড়া ছিল ছোট্ট একটা, ওই বেড়াটা তার কোনো কাজে আসে না, তিনি গড়ায় পড়ছেন এবং গড়াচ্ছেন তিনি, ওখানে একদম গড়ায় পড়ে আছেন টিলার থেকে, এবং তিনি শব্দ পাচ্ছেন যে মনে হচ্ছে তার পেছনে ওই পাহাড়ের উপর থেকে ছ্যাঁচতায় কেউ আসতেছে টিলার উপর দিয়ে। মোস্তাক সাহেব পড়তে পড়তে গড়াইতে গড়াইতে যে একদম প্রচন্ড ব্যথাও পাইছেন, প্রচন্ড ব্যথা পাইছেন যে তিনি পড়লেন একটা কর্নারে চা গাছের ওইখানে, সেখান থেকে তিনি হাঁচড়ে পাঁচড়ে কোনো মতে উঠে নিজের শরীর ধরতেছেন, কোমর ব্যথা পেয়েছেন, ছিলে গেছে হাত পা, তিনি দেখতেছেন যে তার শ্বশুরের মতো যে ইটা মানে অবয়বটা ছিল সেটা তার দিকে আসতেছে, কিন্তু এখন আর তার শরীরে কোনো সাফারি স্যুট বা কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কালো কুচকুচে রঙের কিছু একটা তার পিছে দৌড়ে আসতেছে। মোস্তাক সাহেব দৌড় দিলেন, মানে তার উঠে তিনি দৌড় দিলেন, তার আসলে আর কোনো মানে সেন্স নাই যে এটা মানে তার শ্বশুর বা কি বা তিনি কোন দিকে যাবেন, কোন মানে জাস্ট হিউম্যান ইনস্টিংক্ট, মানে মানুষ যেরকম প্রচন্ড ভয় পেলে বা কিছু করলে যা করে সেটাই করলেন, তিনি দৌড় দিলেন। দৌড়েতে দৌড়েতে তিনি দেখলেন যে এই পাশ থেকে একটা খালের মতো গেছে, ওইটার কর্নারে যে তিনি থমকায় গেছেন আর কোথায় যাবেন। এই সময় মনে হল তার শরীরের উপর কিছু একটা ঝাঁপায় পড়ল, ঝাঁপায় পড়লো, পুরো খালের মধ্যে পড়ে নাই, খালের পাড়টা ছিল কাদা কাদা, কারণ বৃষ্টি এসে তাকে কাদা কাদা, ওইটার মধ্যে পড়লেন। পড়ার পর তিনি বুঝতেছেন যে তাকে ঠেসে কাদার নিচে ঢাবাই দিতেছে, মানে তাকে একদম মানে কাদার নিচে ঢাবাই ফেলতেছে, এরকম একটা অবস্থা। মোস্তাক সাহেব অনেক চেষ্টা করতেছেন, তার মুখ পানির নিচে চলে যায়, মানে কাদা পানি যেটা কাদা পানির মুখে চলে যায়, তিনি আবার মাথা অনেক কষ্টে উপরে জায়গায় তোলেন, ফুটফুট করেন, মুখ দিয়ে ই করেন, বাবল উঠে যায় পানিতে। তো তিনি ওই সময় মানে দোয়া পড়া শুরু করছেন, মনে মনে দোয়া পড়তেছেন, মানে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আমার বাচ্চা। তারপর তিনি দুই পা একসাথে করে মানে যেটা তার উপর চেপে বসছে, তিনি কিন্তু এখন বুঝতে পারতেছেন না কি চেপে বসছে, তার মনে হইতেছে একটা মানুষের মতো কিছু তার উপর চেপে বসছে। দুই পা একসাথে করে তিনি প্রচন্ড জোরে একটা লাঠি দিলেন এবং দোয়া পড়ে আর কি মুখ দিয়ে বেরোয় গেছে দোয়া, এবং ওইটা মনে হলো তার উপর থেকে ছুটে সরে গেছে, ছুটে সরে একপাশে মানে তাকে হালকা হয়েছে। তিনি লাভ দিয়ে কোনো মতো উঠে বসছেন, তার শরীরে তার হার্ট ধুক 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 করতেছে, তিনি পুরা কাদায় মাখামাখি শরীর, তাকায় দেখলেন যে তার থেকে কয়েক হাত দূরে এরকম একদম ডার্ক একটা অবয়ব, সেটার শরীরের কিছু বোঝা যাচ্ছে না, একটা মানুষের আকৃতি কিন্তু ডার্ক একটা অবয়ব, এবং ওইটা নিঃশ্বাস ছাড়তেছে জোরে জোরে, এবং সেই নিঃশ্বাসটা তিনি শুনতেছেন এইখান থেকে, এবং নিঃশ্বাসের শেষ প্রান্তটা কেমন জানি মানে ই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে খুব মানে কোন মানুষের যদি মানে বুকের মধ্যে অনেক কনজেশন থাকে যেভাবে নিঃশ্বাসটা ওইরকম। তারপর দেখলো যে কালো জিনিসটা আবার ছুটে আসছে, তো তিনি তখন জোরে জোরে সুরা পড়া শুরু করছেন। মোস্তাক সাহেব তিনি খুব বেশি প্র্যাকটিসিং কোন মানুষ ছিলেন না, ধর্মীয় প্র্যাকটিস খুব একটা করতেন না, কিন্তু তার সুরা জানা ছিল, ছোটকাল থেকে পড়ছেন অনেকবার এবং তিনি শিখছেন, ছোটকাল থেকে তার বাবা মা শিখাইছে, এর জন্য তিনি সুরা পড়া শুরু করলেন জোরে। যখন তিনি সুরা পড়তেছেন তখন মনে হলো যে ওইটা একটা অদৃশ্য দেয়ালের মতো এসে ধাক্কা খেয়ে গেল তার সাথে, ওই কালো অবয়বটা একটা ধাক্কা খেয়ে গেল, মানে মানে বাড়ি খেয়ে পড়ে যায় যেরকম সেরকম। তো মোস্তাক সাহেব বুঝলেন যে তিনি মানে আল্লাহর কাছ থেকে একটা প্রোটেকশন পাইছেন, তিনি দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন একদিকে, আর তিনি দিক বিদিক আসলে শূন্য হয়ে গেছেন, তার আসলে তো মাথায় কোনো ই নাই যে তিনি কোথায় যাচ্ছেন। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি আসলে কিন্তু ঘুরে ওই যে টিলাটা ছিল, যে টিলাটার থেকে তিনি পড়ে গেছেন, ওই টিলার পাশ ঘিরেই তিনি বেরিয়েছেন, এবং বের হয়েই তিনি সোজা যেই জায়গার পুরো সোজা দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি কিন্তু সাথে দোয়া পড়তেছেন, আর তার বুকের মধ্যে মানে প্রচন্ড ওঠানামা করতেছে, তার ভিতরে তার মানে হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে আর কি, আর মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কারণ এতদূর দৌড়াইছেন এবং তাকে চেপে ধরছিল কেউ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দৌড়াইতে দৌড়াইতে একসময় খুবই আশ্চর্যজনক ব্যাপার যে তিনি ঠিক সেই মানে তাদের যে বাংলোটা ছিলেন ওইটার কাছেই চলে আসছেন। তো ওইখানে এসে তিনি দেখতেছেন যে তার স্ত্রী তার বাংলোর থেকে কিন্তু এই যে তাদের যে বাংলোটা বাংলোর থেকে সোজা ওই সিঁড়ি দিয়ে নেমে একটা সোজা জায়গা একদম সামনে গেলে এক কর্নারে একটা গাছ আছে, তারপর মোটামুটি বেশ উঁচু একটা টিলা, ওইটার কর্নারে তার স্ত্রী দাঁড়ায় আছে। তো তিনি ওই স্ত্রীকে দেখে তিনি বুঝতে পারলেন না যে কি ব্যাপার, তার কাছে মনে হলো যে তার স্ত্রী ওখান থেকে লাভ দিবে এরকম। তো তিনি স্ত্রীর নাম ধরে জোরে ডাক দিলেন, দৌড়াইতে দৌড়াইতেই উজ্জোরে ডাক দিলেন। তো তার কাছে মনে হলো যে তার স্ত্রী কেঁপে উঠে ধাপ করে মাটিতে পড়ে গেল, মানে ঘুমের মধ্যে হাঁটতেছিল তার স্ত্রী। তিনি দৌড় দিয়ে যে আগে স্ত্রীকে ধরলেন, ধরে পাচা কোল করে উঠায় নিলেন, তার দুই হাতে উঠায় তিনি দ্রুত হেঁটে বাংলোর মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছেন যে মানে মানে পুরো ঘর তো অন্ধকার, তখনও তো বাতি জ্বালাইতে গেলেন, দেখলেন বাতি জ্বলে না বাংলোতে। তো তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে রাখলেন বিছানায়, বিছানায় রেখে দরজা লাগাই দিয়েছেন, তার নিজের শরীর তো কাদা পানিতে ভরা, এবং তিনি ওখানে বসে বসে দোয়া পড়তেছেন বিছানার পাশে। একটু পরে তার কাছে মনে হলো যে তার এখানে ঝড় শুরু হয়েছে, কারণ তার এই ঘরটার আশেপাশে দরজা জানলা ধুম তাম বাড়ি মারতেছে, তার যে দরজা লাগাইছেন দরজার মধ্যে কিল হইতেছে, মানে কেউ মনে কিলাচ্ছে, মানে ধমধম ধমধম করে কিল দিতেছে, এরকম একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, মানে একদম মানে মনে হচ্ছে যে তার ঘর ওলট পালট করে ফেলবে এরকম একটা অবস্থা। তো ভয়ঙ্কর রকম একটা এক্সপিরিয়েন্স, এবং মানে মনে হচ্ছে মোস্তাক সাহেবের যে তিনি কলাপস করবেন এরকম। তো কতক্ষণ গেছিলাম জানেন না, তো তিনি এই সময় হাঁক ডাক শুনলেন, কিছু মানে শব্দ শুনলেন, তো তারপর দেখলেন যে ওখান থেকে ওই মানে তার জানলার ফাঁক দিয়ে তিনি দেখছেন বাতি, মানে বাতি নিয়ে আসতেছে কেউ, টর্চ লাইটের আলো, ইসের আলো। তো তারপর একটু পর দেখলেন তার গেটে নক হলো, তো কেয়ারটেকার তাকে জিজ্ঞেস করতেছে যে মোস্তাক সাহেব আপনি আছেন এখানে এসেই? তো তিনি কিছুক্ষণ চুপ করেছিলেন মোস্তাক সাহেব ভয়ে, তার বললেন যে হ্যাঁ আসি, লাইটের আলো যখন দেখছে তখন আসি। তখন যে গেট খুলেন, গেট খুলেন, তো তখন তিনি দরজা খুলছেন, খোলার পর দেখলেন কেয়ারটেকার ঢুকছে, ঢুকেই যে সোজা যে ওইখানে মেন সুইচ আছে, মেন সুইচটা অন করে দিল টাচ করে, মানে মেন সুইচ পড়ে গেছিল, ওটা অন করছে, সাথে সাথে বাতি জ্বালেলো, বাতি জ্বলে উঠল। তো বলল যে আপনার এখানে মানে সমস্যা হয়েছে তো না, একদম জিজ্ঞেস করতেছে কেয়ারটেকার। তো মোস্তাক সাহেব বললেন হ্যাঁ, আপনাদের জন্য বলছিলাম বারান্দা টারান্দায় বসেন না, আপনি কি করছেন, আছে কই কই গেছেন? তো বলতেছে যে আমি এরকম গেছিলাম এখান থেকে হেঁটে এরকম এসে কবরস্থান, কবরস্থান ঢুকছেন কেন আপনি? ঢুকছি, দেখছি ভালো লাগছে এসে, এখন বুঝছেন তো কবরস্থান ঢোকাতে কি হয়েছে, আপনারা বলছিলাম যে বেশি ওদিক ওদিক যায় না, রাত্রেবেলা বসেন না বাইরে, আর কবরস্থান আপনি আমার তো ডাকবেন কোথাও গেলে, এখানে কোথাও যাইতে হয়, জায়গাটা ভালো না, কি হয়েছে আপনার, আপনার শরীর এরকম কেন কাদা মাদা? তখন মোস্তাক সাহেব বলে যে আমি তো ওখানে গেছিলাম, মনে হলো যে আমার শ্বশুর এসে ডাকছে, বলে ওইটা আপনারা সারের সারের ই ধরে নিয়ে গেছে এখান থেকে ডাইকা, এই জায়গাটা খারাপ, এখানে অনেক খারাপ জিনিস আছে, আপনারা সারের চুল ধরে নিয়ে গেছে এখানে, আর আপনি কি ম্যাডাম যে এখানে যে পড়েছেন আপনি বললেন নিয়ে আসছেন ঘরে, ওনার কি হুশ ফিরছে? বলে যে না, কাশেন ওনার হুশ ফিরেন। তো পানি নিয়ে আসলো ঘর থেকে, তারা ওই অবস্থায় পানি ছিটায় এবং দোয়া পড়ে পড়ে ফু দিয়ে দিল, একটু পরে মোস্তাক সাহেবের স্ত্রীর মানে হুশ ফিরছে, তিনি উঠছে। তো বলল যে ওনারাও তো আসর করছিল, ওনারা আসল করছে দেখে উনি হেঁটে গেছে, তো আপনার দুজনে শেষ করতো আজকে, এই ভালো না, আপনি আর এখান থেকে আর কি করছেন? বলে যে আমি, তখন মোস্তাক সাহেব মনে পড়লো, তিনি বলল যে আমি কবরস্থানের মতো ডাল ভাঙছিলাম। বলে আরে আপনি কি যে করছেন, কইটা হইল অনেক আগের আমলের ইংরেজ সাহেবের, এই জায়গাটা অনেকে বলে যে ইংরেজ সাহেবের ওইখানে দেখে, মানে জায়গাটা ভালো না, সুবিধার না, আপনি খামাখা আমরা বলছি, আমি কি খামাখা আপনারা বলছি যে বাইরে যান না, বারান্দায় বসেন না বেশি, আপনি কোথাও যাইবেন আমার বললে তো আমি ঘুরাইতাম আপনার এখানে নিয়ে দিব দিকে, এগুলো কেন করছেন? এখন এই যে রাত্রেবেলায় দেখছেন ওই যে আপনার এখানে যাদের থাকতে দিবে না তাদের নিয়ে এরকম সমস্যা করে, আমি তো এখানে রাত্রেবেলা চিন্তা করতেছিলাম যে আপনি প্রথম দিন যেহেতু কিছু বলেন নাই, আপনি মনে হয় এখানে অ্যাডজাস্ট হয়েছেন, অসুবিধা নেই, কিন্তু আমি এখানে শব্দ পাইছি আপনার এই দরজা জানলা বেড়াবেড়ি শব্দ পাইছি, এরপরে আমি উঠে আসছি। যাই হোক, ওই লোক কেয়ারটেকার তাদের সাথে বাকি ভোর পর্যন্ত থাকে, থাকার পর মোস্তাক সাহেবের মজা ওই লোকটাকে রেখেই নিজে ফ্রেশ হয়ে আসে, আসার পর তার স্ত্রীকে দেখে, তার স্ত্রী একদম থুম মেরে আসে, কথাটা তো বলে না। তো যতক্ষণ ভোরবেলা হয় ঠিক আজানের দিকে তার স্ত্রীর অবস্থাটা স্বাভাবিক হয়, স্বাভাবিক আচরণ করে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে তার স্ত্রী বলে তার নাকি তেমন কিছুই মনে নাই রাতের ঘটনা। তো যাই হোক, পরদিন ওই দিন বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় কেয়ারটেকার তাকে বলে দেয় যে আপনি আপনার স্ত্রীকে ঢাকায় নিয়েই কোনো ভালো হুজুর দিয়ে ঝাড়াবেন, ওনায় ঝাড়াবেন, আপনার নিজেরও ঝাড়াবেন, কারণ এই জায়গাটা ভালো ছিল না, আপনার এখানে নিয়ম মাইনা থাকা উচিত ছিল, মানে যা বলছিলাম এগুলো শোনা উচিত ছিল, আর এই এই গেস্টের গেস্ট বাংলো এখানে সবাই থাকতে পারে না, অনেকেরই সমস্যা হয়, হ্যাঁ মানে সবাই নিয়ম মেনা থাকতে হয়, রাত্রেবেলায় বাইরে আনো হাঁটা চলা ঠিক না, এটা তো আমাদের চা বাবুর বাংলো না, চা বাবুর বাংলো আরেক সাইডে অন্য জায়গায়, তো এইখানে এরকম হয় তো নিয়ম মানতে হয়, আমি যে জন্যই বলছিলাম আপনারে, চাক আপনি ঢাকা যায় আপনি ম্যাডামরা একটু ঝাড়ায়েন, আপনি নিজেও ঝাড়েন, হুজুরে দিয়ে আপনার নিজেরও ঝাড়ায়েন। যাক মোস্তাক সাহেব ওখান থেকে চলে আসে এবং রাস্তার মধ্যে তিনি বারবার তার স্ত্রীকে টেক কেয়ার করেন বা ঢাকা আসার পথে যাতে সব ঠিক আছে কিনা তিনি মেক শিওর করেন। এবং ঢাকায় এসে তিনি যখন নিজের এলাকায় ঢোকেন তার কাছে মনে হয় যে তার অনেক সাহস বেড়ে গেছে, পুরো সময়টা তার কাছে অসহায় লাগতেছিল। এখানে তিনি ঢাকায় আসার পরই তিনি যে তাদের পরিচিত তাদের এলাকার যে মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে যান, তাকে সব বলেন যে এরকম এরকম হয়েছে। ইমাম সাহেব প্রথমেই তাকে ঝেড়ে দেন, তার পর তিনি বলেন যে আচ্ছা আমি আপনার বাসায় দেখি আসব। তো পরদিন তার বাসায় আসেন ইমাম সাহেব, আসরের পরে এসে তার স্ত্রীকে বলেন যে আসতে আর কি তার মায়ের সাথে পর্দা করে। আসার পর ইমাম সাহেব তাকে ঝেড়ে দেন, দূর থেকে ঝেড়ে দেন এবং বলেন যে পড়া পানি দিয়ে দেন আর বলেন যে আমল করতে, এগুলো করতে, এই আমলগুলো করেন ইনশাল্লাহ অসুবিধা হবে না। বলছে যে আপনারা যে জায়গায় গেছেন ওই জায়গায় খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, অনেক পুরনো খারাপ জিন এবং এগুলা মানুষকে সমস্যা করে এবং জিনদের মধ্যে কিছু আছে, হয়তো আপনি তারে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন ওই তার ওখানে যে আপনি তার সময় নষ্ট করছেন। আর এই দুষ্ট জিনরা মেয়েদের প্রতি নজর দেয় আর আপনাদের তো নববিবাহিত আপনারা, তো দুষ্ট জিনদের এটা একটা কাজ, চেষ্টা করছিল আপনাদের ক্ষতি করতে। তো যাই হোক, এই ছিল জামিল আহমেদের শেয়ার করা ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। জামিল আহমেদ তার বড় ভাই মুস্তাক আহমেদের ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভয়ের মনে হয়েছে এবং আমি নিজেও অনেক শুনেছি যে অনেকেই নাকি চা বাগানে গিয়ে ভয় পান, এরকম ঘটনা কিন্তু শুনেছি। তো আপনারা সবাই আমার মনে হয় চা বাগানে গেলে নিয়মগুলো মেনে চলবেন, ওখান থেকে আপনাদেরকে যেভাবে থাকতে বলে যেভাবে থাকবেন। আমি নিজেও কিন্তু চা বাগানে যখন গিয়েছি চা বাগান দেখে আমার কাছে মনে হয়েছে বেশ মিস্টেরিয়াস একটা জায়গা, প্রকৃতি একেবারেই ডানা মেলে দেয় সেখানে, তো জায়গাটা একটু অন্যরকম আসলেই। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুলেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য ঘটনা। যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি ঘটনা নয়, সেখানে তিনটি ঘটনা আছে। মাহবুব হোসেন নামে একজন তিনটি ঘটনা শেয়ার করেছেন, ছোট ছোট ঘটনা, ঢাকার ইকবাল রোড থেকে, ইকবাল রোড মোহাম্মদপুর থেকে। এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাগুলো আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি মাহবুবের শেয়ার করা প্রথম ঘটনায়। মাহবুব যেই অফিসে জব করে সেখানে তার সাথে তার অফিসে একটা ছেলে চাকরি করে যার নাম হচ্ছে রুম্মান। তো রুম্মানের বড় ভাই ঝুম্মান, তিনি মাংসের মানে রুম্মানদের পরিবারের মধ্যে মাংসের ব্যবসার একটা ব্যাপার আছে। তো তারা কোন একটা জায়গায় মাংস বিক্রি করে, তাদের মাংসের দোকান আছে। তো যাই হোক, সেই মাংসের দোকানে তারা মোটামুটি একটা গরু নিয়ে আসে, সেখানে ওই গরুটাকে সকালবেলা তারা প্রসেস করে নিয়ে সেই মাংসের দোকানে বিক্রি করে। তো রুম্মানের বাবা একটা সময় এই ব্যবসাটা মানে ঠিক মতো করতো আর কি, তিনি এটা চালাতেন, তিনি তার দোকানে মাংস উঠাতেন, তিনি করতেন। তো তার বয়স হয়ে যাওয়াতে তিনি হেল্প হিসেবে তার ছেলে যে ঝুম্মান মানে রুম্মানের বড় ভাইকে ইনক্লুড করেন তার পেশায়। তিনি বলেন যে তোমাকেও আমাদের সাথে কাজ করতে হবে, আমাকে হেল্প করো, করলে তাহলে মানে আমাদের এই কাজটা আরো এগোবে আর কি। আর আমার বয়স হইতেছে বাবা, আমি পারবো না, আর যেহেতু আমাদের এটা পারিবারিক ব্যবসা এটা একটু চালায় যেতে হবে। রুম্মানের বড় ভাই মোটামুটি ই হয়ে যায়, সে বাবাকে হেল্প করবে। তো তার বাবা তাকে দেখায় যে কিভাবে গরু নিয়ে আসে তারা, এনে ওখানে কিভাবে তাদের ওখানে একটা জায়গা আছে যেখানে গরুগুলোকে রাখা হয় এবং সেখান থেকে সকালবেলা গরু এনে তারা প্রসেসে নিয়ে যেত আর কি। এই ঘটনা কিন্তু অনেক আগের, 90-এর দশকের ঘটনা। তো তখন সবকিছু বোঝায় আর কি, তার বাবা সাথে রেখে কাজ শেখায়। তো এরকম একদিন ভোরবেলা তখন শীতের সময়, ঠান্ডা পড়ছে মোটামুটি বেশ, তো রুম্মানের বাবার বাতের সমস্যা ছিল, তো তিনি সকালবেলা যেতে পারতেছেন না। তো তিনি তার ছেলেকে বলে যে সকালে তুই চলে যাস, ঝুম্মানকে বলে চলে যাস, এবং তাদের ওখানে আরো মাংস ব্যবসায়ী আছে বলছিল জমকের সাথে চলে যাস সকালবেলা। তো ঝুম্মান তার বাবাকে বলছে ঠিক আছে আমি চলে যাব সকালবেলা। তো তারা গরু নিয়ে আসছিল তার আগের দিন রাতে, এনে সেই জায়গায় রাখছে, ঝুম্মানই গেছিল সাথে, তার অন্যান্য মানুষও গরু আনছে তাদের সাথে। তো গিয়ে গরু এনে রাখছে, রেখে মানে বেশ রাত হয়ে গেছে আস্তে আস্তে, সে তার বন্ধুদের সাথে একটু গল্প গুজব করে বাসায় এসে ঘুমাইছে। তো ঘুমাইছে, তো ঘুম ভাঙছে হঠাৎ করে। তখন ঘুম ভাঙার পর সে মনে করতেছে ভোর হয়ে গেছে, তখন অনেক আর্লি, মানে মনে হচ্ছে তার কাছে যে ভোর হয়ে গেছে, একটু পরে ফজর হবে, তো তাকে দ্রুত যাইতে হবে সেখানে প্রসেস করার জন্য। তো তাড়াতাড়ি সে মানে উঠে রওনা দেয় তার গরুর এখানে। তো যাচ্ছে রাস্তাঘাট বেশ নীরব, রাস্তাঘাট বেশ নীরব, হেঁটে যে গরু যেখানে রাখছে ওইটা একটা তাদের একটা জায়গা আছে, তারা অনেকেই ব্যবসায়ীরা ওখানে গরু রাখে, তো ওই জায়গার মধ্যে যাবে আর কি। তো ওখানে সে যাওয়ার সময় দেখতেছে যে রাস্তাঘাটে সাধারণত ভোরবেলা তো মানুষজন নামাজের সময় চলাফেরা করে, এরকম তো ওরকম নাই। তখন ঝুম্মান মনে করতেছে কি আমি একটু আর্লি উঠে গেছি, মানে কি আমি কি ফজরের আগে চলে আসলাম, এটা ভাবতে ভাবতে সে যাচ্ছে। এবং সে ওই যে তার সাথের যে ছেলেটাকে নিয়ে যাওয়ার কথা, তার বাসার কাছে গিয়েও দেখে যে সেই বাসার মানে সেই বাতি বন্ধ, মনে ঘুমাইতেছে। তো সে পাশে যে একবার চিন্তা করে জোরে ডাক দিবে নাকি, পরে চিন্তা করলো যে ওর বাপ মা যদি আবার বিরক্ত হয়, তো সে আর ওই ডাক না দিয়ে নিজেই হাঁটা দেয় ওখান থেকে, চিন্তা করলো তো আসবোই, টাইম হলে চলে আসবে। তো হাঁটতে হাঁটতে সে যে বাজারের একটা অংশ, যেই বাজারে সে যেখানে যাইতো আর কি, যেদিক দিয়ে যাইতো আর কি, সে বাজারের ওদিক দিয়ে সে হেঁটে যাচ্ছে। তো দেখতেছে যে বাজার কিন্তু ভোরবেলা খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং রাতের বেলা ওই যেখানে তারা মানে মাংস টাংস বিক্রি করে আশেপাশে যে বাজার অঞ্চলটা, সেটার মধ্যে রাতের বেলায় মাল আসে ইত্যাদি ইত্যাদি। তো সে দেখতেছে যে এখন কেমন জানি স্তিমিত, এই স্তিমিতটা হয়ে আসে হচ্ছে গিয়ে একদম একদম মানে ফজরের আগের অংশটাতে একটু স্তিমিত হয়ে যায় ওই সময়, কারণ ওই সময় দেখা যায় মাল টাল যা ডেলিভারি হওয়া রয়েছে এরকম। তো সে বুঝছে যে আসলে আমি মনে হয় সময়ের আগে চলে আসছি আর কি। তো হেঁটে হেঁটে সে তার যেখানে যে মানে তার মানে যে গরুগুলো রাখা ওইখানে যায়। তো ওই জায়গাটা ছিল এরকম দেয়াল দিয়ে ঘেরা, চারিপাশে সামনে একটা গেট লাগানো, গেটটা আটকানো। তো এই গেটটা কিন্তু তাদের সবার কাছে, যারা রাখতো আর কি, তাদের সবার কাছে চাবি আছে খোলার, নিজেদের মানুষ যারা যারা ব্যবসায়ীরা ওখানে গরু রাখতো আর কি তারা। তো ঝুম্মান যে করে কি ওই জায়গায় যে গেটের কাছে দাঁড়ায় কিছুক্ষণ, ওয়েট করে যে সাথে কেউ আসে নাকি, কেউ নাই। এবং জায়গাটা বেশ একটু মানে নোংরাই আর কি, কারণ আশেপাশে ময়লা টলা পড়ে আছে অন্যরকম অবস্থা। তো অনেকক্ষণ ঝুম্মান ওয়েট করে, দেখে যে কেউ আসতেছে না, এদিকে মানে তাকে মশা কামড়াইতেছে, তার কাছে বিরক্ত লাগতেছে, আর ঠান্ডা শীতকাল তো ঠান্ডা লাগতেছে, বেশ ঠান্ডা লাগতেছে। তো ঝুম্মান চিন্তা করে যে আমি গরু বের করে নিয়ে চলে যাই জায়গা মতো, যেখানে তারা নিয়ে মানে প্রসেস করে সেই জায়গায়। তো সে যে করে কি ওই চাবি দিয়ে গেটটা খুলে, তো গেটটা খুলে ভিতরে তাকায়, তো চারিদিকে দেয়াল করা, ওখানে কিন্তু অনেকগুলো গরু রাখা, মানে বেশ কয়েকটা গরু রাখা মানুষের। তো চারিদিকে যেহেতু দেয়াল করা, আলো ঠিক মতো পড়তেছে না ভিতরে, হ্যাঁ উপরে আকাশের আলো আর ওই পাশে কিছু লাইট চলতেছে, সেটার আলো ল্যাম্প পোস্ট এবং অন্যান্য আলো হালকা ভাবে ভিতরে ঢুকতেছে। তো বোঝা যাচ্ছে যে গরুগুলো দাঁড়ায় আছে, এবং ঝুম্মান জানে তাদের গরু কোনটা ওদিকে। তো সে ওখানে ঢুকে সে মানে এগুতে গেছে সামনে, যে যাবে গরুর কাছে। হঠাৎ করে সে কোনার দিকে তার নজর গেল, যে জায়গাটা চার কোনা এরকম একটা হাউজের মতো, এই কোনার দিক থেকে একটা মানে মানুষের মতো ক্রল করে বেরিল, মানে এরকম চার হাত পায়ের উপর ভর দিয়ে দিয়ে ক্রল করে করে সামনে আসলো। তার মাথাটার মধ্যে সে দেখতেছে কোনো চুল নাই, মাথাটা একদম মানে টাক মাথা, মানে কোনো চুল নাই, এবং পুরো মুখের মধ্যে মানে কোনো আইব্র বা কিচ্ছু নাই, চোখগুলো গোল গোল বড় বড়, এবং মুখের মধ্যে মনে হচ্ছে হা করে আছে, তার মনে হচ্ছে দাঁত, এবং তাকে দেখে এরকম হা করতেছে, মনে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপ্রকৃতস্থ হয় এবং হা করে সেইভাবে, কিন্তু এটা দেখতে ভয়ঙ্কর। এবং ঝুম্মান একটু পর খেয়াল করলো যে সেই যে মানে মানুষের মতো যে যেটা ক্রল করে আসতেছে ওটা কানগুলো স্বাভাবিক না, চোকা চোকা কান। এবং কিছুক্ষণের মধ্যে দেখলো যে তার দিকে মানে একদম দৌড় দিয়ে আসলো জিনিসটা। তো ঝুম্মান কিছু বুঝে ওঠার আগে ঝুম্মানের গায়ের উপর পড়ছে লাফ দিয়ে, এবং ঝুম্মানকে ফেলে দিছে মাটিতে, ফেলে দিয়ে সেটা কামড় দিয়ে দিছে ঝুম্মানকে, প্রচন্ড ব্যথা পাইছে ঝুম্মান। সে মানে ওটা ধাক্কা দিয়ে ওটা সরানোর চেষ্টা করছে অনেকক্ষণ, মনে হলো তার সাথে ধস্তাধস্তি করতেছে এরকম অবস্থা। তারপর সে দুই হাত দিয়ে জোরে ই মারছে ওই যিনি মানুষটার মতো যেটা, সে গেটের উপর পড়ছে। তো ঝুম্মান গড়ায় উঠে দেখতেছে তার এখানে একদম ই করতেছে, মানে জ্বলতেছে এখানে, কামড় দিছে। তো সে দরজার দিক যখন তাকাইলো, যে দরজার দিকে যে বাড়ি খেয়েছে এটা, সেখানে সে দেখতেছে একটা কালো রঙের কুকুর দাঁড়ায় আছে, কালো রঙের কুকুর দাঁড়ায় আছে, এবং মুখটা হা করা, মুখের মধ্যে দাঁতগুলো দেখাচ্ছে কুকুরের দাঁতগুলো, এবং তাকে দেখে গড় গড় করতেছে। এই সময় হঠাৎ করে আজান হইল, এবং আজান হওয়ার সাথে সাথেই কুকুরটা ছেড়ে ওখান থেকে দৌড় দিল, মানে এত স্পিডে দৌড়, রুম্মান তার জীবনে কোনো কিছুকে দেখে নাই দৌড় দিতে, মানে এত ফাস্ট, মনে হলো যে মনে বাতাসের মধ্যে একটা ট্রেন রেখে গেছে, এইভাবে ফাস্ট কুকুরটা দৌড় দিয়ে একদিকে চলে গেছে। তো ঝুম্মান তো প্রচন্ড ব্যথা পাইছে, ব্যথায় তার হাতের একটা সাইড দপদপ করতেছে, যে জায়গাটা কামড় দিছে তাকে, তো সে চেপে ধরে ওই জায়গায় দেখতেছে তার হাতে রক্ত চলে আসছে, এরকম এরকম ভাবে কামড়টা দিছে। তো সে শব্দ করতে পারছে না, একটু পরে দেখলো যে ওখানে একজন এসে উকি দিছে, তাদের সাথে যে ব্যবসা করে যে গরুর অন্য দোকানেরই, সে আয়সা রুম মানে জুম্মানকে দেখেই মানে প্রথম থতমত, কি ব্যাপার? জুম্মান তখনও বসে ছিল মাটিতে, তখন মানে এতই। তো জুম্মান বলতেছে যে ওই লোকের নাম ধরে বলতেছে, হ্যাঁ অমুক কাকা। তো ওই লোক বলছে, কি তুই এত দ্রুত সকালে এখানে কেন? তো বলতেছে যে আমি তো এরকম উঠে আইসি আগে, কখনো সকালবেলা এরকম আসবি না আজানের আগে। তখন বলতেছে জুম্মান তখন তাকে বলতেছে তার সাথে এরকম ঘটনা ঘটছে। তো সেই লোক বলতেছে যে তোরে জিনে ধরছিল, জিনে কামড় দিয়ে গেছে, খারাপ জিনিস আশেপাশে ঘোরাঘুরি করে, বুঝিস না বাজার এলাকা এই পাশে, এখানে মাছেরই আর অনেক অনেকই আছে, তুই এরকম আইসিস কেন সকালবেলা, তোর বাপে কয় নাই তোরে, এরকম করে বুঝায় দেয় আর কি। তখন জুম্মান উঠে, তখন ওই লোক বলে যে যাই হোক তুই এটা কি করবি, তুই আগে এটারে যে তোর কামড় দিছে আগে যা তুই দেখ কি করবি, সকাল হওয়ার আগ পর্যন্ত ব্যান্ডেজ ট্যান্ডেজ করার চেষ্টা কর, আর তারপর হুজুরতে ঝাড়াবি। তো জুম্মান নাকি এটাকে পরে ঝাড়াইছিল হুজুর দিয়ে এবং চিকিৎসা করছে ওষুধ টষুধ দিয়ে। এটা নাকি অনেকদিন তাকে ভোগাইছিল, অনেকদিন নাকি জায়গাটা এরকম ইনফেক্টেড ছিল জায়গাটা, এবং সেই কুকুরের ইঞ্জেকশন দিছিল সে, তারপরও এটা মানে অনেকদিন ধরে ওরকম অবস্থায় ছিল। তো এই ছিল মাহবুব হোসেনের শেয়ার করা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে মাহবুব হোসেনদের কয়েকটা বাড়ি পরে একটা বাড়ি আছে, বেশ পুরনো একটা বাসা, এবং সেই বাসার ছাদে মানুষ যেতে ভয় পায়, কারণ হচ্ছে এই ছাদে অনেক রকম শব্দ শোনা যায়, মানে যেই শব্দগুলো কনভেনশনাল, মানে এই যে মশলা পেশার, তারপর মনে হয় কেউ হাঁটতেছে, চেয়ার টেবিল নাড়তেছে, এরকম ব্যাপার স্যাপার। তো এই ওই বাসাতে যত ভাড়াটিয়া আসছে, এটা হচ্ছে বাসাটা ছিল তিনতলা এবং তিনতলার উপরে আর কি, তো যতই ভাড়াটিয়া আসছে তারা সবাই এই শব্দগুলো পেত, এবং অনেকে কিউরিয়াস ভাবে গিয়ে দেখছে ছাদে, দেখতেছে যে তুমুল হট্টগোল হইতেছে ছাদের মধ্যে রাতের বেলা, কিন্তু দেখে যে কেউ নাই গিয়ে। যাই হোক, ওইখানে একবার একটা ভাড়াটিয়া আসে, এটা 2000 সালের পরের ঘটনা আর কি। তো সেখানে এরকম সেই ভাড়াটিয়াও এরকম শব্দ নব্দ পেত আর কি রাতের বেলা। তো তাদের যে ছেলেটা ছিল তখন নাকি নতুন মোবাইল ফোনের ট্রেন্ড আসছে, যে মোবাইল ফোন মানে বেশ নতুন নতুন চালু হয়েছে, মানুষজন অনেকেই রাতের বেলা লুকায় লুকায় কথা বলে মোবাইলে। তো যাই হোক, সেই ছেলেটা, ওর নাম ছিল শাকিল, সে ছাদের মধ্যে উঠে রাতের বেলা ফোনে কথা বলতো আর কি। সে মানে যেহেতু ছাদটাকে মানুষ এড়ায় চলতো এবং শাকিল তার বাবা মাকে ভয় পাইত একটু যে ধরা পড়লে সমস্যা, তো সে উঠে উঠে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো ছাদে গিয়ে। তো একদিন এরকম রাতের বেলা শাকিল ছাদে উঠতেছে আর কি ফোন নিয়ে, তার একটা টাইমিং ছিল তার গার্লফ্রেন্ডের সাথে, সময় দেয় যে এই সময় সে ফোন করে। তো তখন সে উঠতেছে ছাদে, ছাদে ওঠার সময় সে ছাদের মধ্যে শব্দ শুনতেছে, কারা যেন ঝগড়া করতেছে, মনে হচ্ছে যে দুইটা মানুষ ঝগড়া করতেছে, মানে দুজন মানে, এবং কণ্ঠ শুনে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজন ঝগড়া করতেছে বেশ লাউড। তো শাকিল একবার মনে করলো যে এটা কি অন্য কোনো ফ্লোরের কেউ উঠছে নাকি ছাদে, আমি এখন যাব যে সামনে পড়ব। তো সে আস্তে আস্তে পা টিপে টিপে উঠে দেখার চেষ্টা করতেছে যে কে। তো ছাদের সিঁড়িঘরটা কিন্তু অন্ধকার, মানে যেখান থেকে উঠতেছে ওখানে বাতি নিভানো, মানে কেউ উঠলে কিন্তু বাতি জ্বালায় ওখানে, কিন্তু ওই জায়গায় বাতি নিভানো। তো সে চিন্তা করলো বাতি নিভানো আবার এরকম শব্দ হচ্ছে ঝগড়ার, এবং সে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে পা ফেলে ফেলে যত যাচ্ছে ঝগড়ার সাউন্ডটা লাউড হচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছে, বেশ ভালোই শব্দ, কিন্তু সে সব বুঝতেছে না, সব কিন্তু বাংলায় করতেছে, কিন্তু বাংলায় ঝগড়া হচ্ছে কিন্তু সে পুরো বুঝতেছে না। তো সিঁড়ি পুরো ভেঙে সে যখন একদম কাছে চলে আসছে, তখন মানে সে একটা শব্দ বারবার শুনতেছে, তুই তুই, হ্যাঁ এরকম তুই তুই বলতেছে। তো সে দরজার কাছে যখন গেছে তখন সে মানে একটু ভয় পেয়ে গেল, কারণ এখান থেকে কিন্তু একটা ওই যে ছোট ই আছে তাদের সিঁড়িঘরের, একটা মানে আলো ঢোকার জন্য একটা ব্যবস্থা আছে, তো সেইখান থেকে কিন্তু হালকা আলো আসতেছে, ল্যাম্প পোস্টের আলো, যদি এপাশে বড় কতগুলো গাছ আছে সেগুলো দিয়ে টুকিটাকি আলো মানে ছুড়ে ফুড়ে ঢুকতেছে এখানে। তো সেইটাতে দেখা যাচ্ছে ওই মানে ছাদে ওঠার দরজাটা, সেটার মধ্যে একটা তালা ঝোলানো, মানে তালা ঝুলতেছে, এবং সে চাবিও কিন্তু শাকিল নিয়ে আসছে সাথে করে, মানে সে তালা খুলে ঢুকবে, কিন্তু সে দেখতেছে দরজাটা তালা মারা। তাহলে ছাদের উপর কে উঠছে, এবং এমন তাদের লাগোয়া ছাদও নাই, তাদের পরবর্তী ছাদটা হচ্ছে একটু ফাঁক রেখে, তারপর মানে কে আসবে এখানে। তো শাকিলের একটু ভয় লাগছে, সে চিন্তা করলো তারপরও ব্যাপারটা দেখি, মানে সে আসলে ব্যাপারটা একটু লেস কেয়ার করতো বলেই ছাদে যেত সে, প্রথম দিকে যদিও তার একটু গা শিরশির করতো সে ছাদে যেত। তো শাকিল আস্তে আস্তে যায় ছাদের কাছে গিয়ে সেই তাদের ওই যে গ্রিলের দরজা এটা দিয়ে উকি দেয় ভেতরে, মানে ওরকম তো দেখা যায় না, গ্রিলের ফাঁক দিয়ে উকি দেয়, দিয়ে দেখতে ছাদ ফাঁকা কিন্তু সে শব্দ শুনতেছে বিভিন্ন রকমের শব্দ। হ্যাঁ মানে এই ঝগড়ার আর কি, মানে তুই তুই শব্দটা খুব বেশি শুনতেছে, তুই তুই শব্দটা বেশি শুনতেছে। তো শাকিল যেহেতু কিছু দেখতে পারতেছে না, তার খুব ইচ্ছা হয় যে সে গেটটা খুলে ঢুকবে ভিতরে, সে চাবি দিয়ে দরজাটা আস্তে করে খুলে এবং তালাটা যে টিপ তালা ছিল ঠাস করে যাতে বের হয়ে না আসে এর জন্য আস্তে করে ধরে খুলে যাতে টিপ করে শব্দ না হয়। তারপর তালাটা খুলে সে দরজার মানে এই যে বোল্টটা যেটা সেটা টেনে এটা সরায় এরকম আর কি, সরায় দরজাটাকে খুব সন্তর্পণে সে ভেতরের দিকে খুলতো, এটা ভেতরের দিকে খুলে খুলে সে জাস্ট তাকাবে মানে ভেতরে ছাদের দিকে তাকাবে এরকম অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে এত বড় একটা মুখ, মানে একটা মেয়ে মানুষের মুখ কিন্তু এত বড়, মানে মুখটা হবে ঠিক একটা মানুষের মুখের সাইজের দ্বিগুণ এবং তার কোনো শরীরের অংশ নাই, মনে হইতেছে একটা মুখ শুধু উপর থেকে উড়ে আসলো, মানে তাদের ছাদ যে সিঁড়ি ঘরের যে ছাদ সেটার উপর থেকে এরকম উড়ে নামলো এবং তার মুখের সামনে এই করে এসে একটা ভেঙ্গি কাটলো একদম কাছে আসে তার থেকে, তার মুখের থেকে এক ইঞ্চি দূরে ছিল। তো শাকিল ওইখানেই ফেইন্ট হয়ে পড়ে যায়, সাথে সাথে ধপ করে ফেইন্ট হয়ে পড়ে যায়। তো উপরে একটা শব্দ হয়, তার পড়ার একটা শব্দ হয়, তার তার বাসার মধ্যে এই শব্দটা পেয়ে প্রথমে তার বাবা চিন্তা করে কি হইল উপরে কে পড়লো, কিন্তু শব্দ যেহেতু উদ্ভট হয় এটা নিয়ে তার বাবা তখন আর এত চিন্তা করে না, যে ছাদের মধ্যে অনেক সময় টানাটানি এগুলো শব্দ হয়। কিন্তু তার বাবা যখন শুতে যাবে তখন তিনি খেয়াল করেন যে তাদের যে মেইন দরজাটা সেটা ভেজানো, হালকা ওই বাতাসে এসে মানে টকটক করতে, তার বাবা একটা চেক করতো। তো তিনি বলে কি ব্যাপার, তিনি যে শাকিলের রুমটা, যে রুমটা শাকিল থাকতো সেই রুমে যে উকিটা দেখে কেউ নাই, তারপর তিনি দেখে দরজা খোলা। তো তিনি সাথে সাথে হেঁটে বেরোন সিঁড়ি ঘরে, নিচে তাকান, তাকায় তিনি দেখেন যে উপরে সিঁড়ি ঘরের দিকে ছাদের দিকে তাকান, বাতি যদিও নেই ভালো, তিনি শব্দ পাইছিলেন, তিনি হেঁটে সিঁড়ি ঘর দিয়ে উঠেন, একটু উঠে তিনি বাতি জ্বালান ওইখানে, বাতি জ্বালানোর পর দেখেন যে ওখানে শাকিল পড়ে আছে এবং তার মুখে মানে ফেনা ভাঙতেছে, দাঁতে দাঁত লেগে আছে। তো তার বাপ তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং শাকিলের কাছে মোবাইল ফোন ছিল, চাবি ছিল, সব শুদ্ধা তিনি তার ছেলেকে নিচে নিয়ে আসেন টেনে কোনো মতে। আনার পর শাকিলকে পানির ছিটা দেওয়া হয়, ই করা হয়, দেখা যায় তার হুঁশ ফিরতেছে না। তো যখন তারা মানে বাবা যখন চিন্তা করেন যে আর কাউকে ফোন করবেন করে মেডিকেলে নিয়ে যাবেন, এই সময় তার হুঁশ ফিরে। তো বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তো সে অসংলগ্ন কথা বলতেছে। তো তার বাবা তারপরও ভয় পায় যে কি করবেন। তো শাকিলের মামাকে ডাকা হয়, তার মামা আসেন, আসার পর মামা বলেন যে কি হয়েছে। তো শাকিল তখন মামাকে কোনো মতে বলে যে এরকম এরকম ঘটনা, আমি উপরে কি দেখছি। তো তার মামা তাকে বলে যে এখন আমরা নিজেরা দোয়াদরুদ পড়ে ফুদেই, রাতের বেলা তো কিছু করা যাবে না। তো শাকিলকে সারা রাত তার বাবা তার মামা মিলে পাহারা দেয়, ভোরের দিকে তাকে ফজরের পরে মসজিদে কোনো মতে নিয়ে যায়, কাছাকাছি মসজিদ ছিল বাসার, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে ওই হুজুর যিনি ছিলেন তিনি ঝাড়েন, বলেন যে আপনারা কোথায়। তখন বলে যে অমুক বাসায়, তো বলে যে ওখানে তো ছাদে জিন আছে, সবাই বলে ওখানে ছাদে জিন আছে। তো ওই ছাদে কেন যান রাত্রেবেলা, ওখানে এলোমেলো মানে ওই বাড়ির বদনামি আছে, ওখানে জিন আছে ছাদে, আপনারা যান না। আর আপনার বাসা তো যে আপনাদের পুরো বাড়িটাই মূল যে মালিক আছে উনি বন্ধ করছে, বাড়ি বন্ধ করছে, কিন্তু ছাদ তো বন্ধ করতে পারেনি, ছাদে এগুলো আছে, ছেলে কান দেয়। তো তারপরে ওই ছাদে আর তারা যেত না, শাকিলটাও দ্রুত ওই বাড়ি ছেড়ে দেয় পরে, কারণ শাকিলকে নাকি ভয় দেখাইত এর পরে। শাকিল যখন ওই বাসা ছিল শাকিলের ওই জানলার কাছে এসে নক করত, রুমের মধ্যে নাকি হাপটা ছায়ার মতো দেখতে এরকম। তো পরবর্তীতে ওই বাসা ছেড়ে দেয়, ওই বাসা ছেড়ে দেওয়ার পর শাকিল দ্বারা এই সমস্যা হয় নাই। তো এই ছিল মাহবুব হোসেনের শেয়ার করা সেকেন্ড ঘটনা। মাহবুব হোসেনের শেয়ার করা থার্ড ঘটনা হচ্ছে একজন রিক্সা চালকের ঘটনা। তো তার নাম কুরবান। তো এই রিক্সা চালক এটাও এই ইসের ঘটনাটা যেটা ছিল শাকিলাটা ছিল, এটা কিন্তু 2000 সালের পরের ঘটনা। আর এই যে এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আরো আগের 90s বা মিড 90s এর ঘটনা। কুরবান নামে একজন রিক্সাওয়ালা ছিল। তো তিনি রিক্সা চালাইতেন এবং ঢাকা শহরেরই এমন একটা জায়গায় চালাতেন যে জায়গাটা তখনও পুরোপুরি ডেভেলপড হয় নাই, মানে কিছু শহরের মতো অংশ হয়েছে, কিছু জায়গা ফাঁকা এরকম এবং কিছু জায়গা মোটামুটি বেশ ফাঁকা থাকতো এরকম একটা জায়গা ঢাকা শহরের কোন একটা অঞ্চল। তো কুরবান ওখানে রিক্সা চালাইতো, মোটামুটি তার হতো কামাই রুজি হতো কিছু। তো সে একদিন কুরবান এরকম রাতের বেলা গেছে, মানে মূল যে বাস স্ট্যান্ড সেখানে গেছে রাতের বেলা এবং সেখানে যে সে দুই একটা ট্রিপ মারছে এবং ওইটা যে জায়গাটা বাস স্ট্যান্ড তার আশেপাশে আবার একটা আলোকিত জায়গা আছে, ওই জায়গায় সে মোটামুটি ট্রিপ মারছে এবং ওই দিন ওই জায়গাতে ভালো ট্রিপ হয়েছে তার। এই কারণে ওই মূল অংশ থেকে তার আর নিজেদের যেই অঞ্চলে সে থাকে সেই জায়গার আশা হয়নি। তো এই ট্রিপ মারতে মারতে তার 11:30-12 বেজে গেছে রাত্রে। তো কুরবান যখন ব্যাক করে আসবে তখন কিন্তু একদম গভীর রাত। তো বাসায় আসার সময় সে চিন্তা করছে যে আমি কিছু নিয়ে যাই, খাবার দাবার বাসায় মানে জিনিসপত্র কিছু নিয়ে যাই বাজার করে। তো আসার সময় দেখতেছে যে ওইখানে ওই মাছের বাজার পুরা ফাঁকা, মাছ টাছ কিছু নাই। তো একটা মাংসের দোকানে এরকম মাংস একটা ঝুলে আছে, মাংসের একটা মানে টুকরা ঝুলে আছে। তো তিনি ওই লোকটার সাথে জিজ্ঞেস করে কতটুকু মাংস আছে, ওই যে লোক মাংস বিক্রেতা সে তারে বলে যে এতটুকু মানে 100 কেজি বা এরকম একটা আছে। তো সে পুরো মাংসটা ওইটুকু নিয়ে নেয়। নিয়ে সে ওই তখনকার সময় পলিথিনের ব্যাগ ছিল পেঁচায় তার ওই রিক্সার ইসে রেখে, কেন এখন প্যাসেঞ্জার পায় নাই, কোন একলাই আসতেছে, রেখে সে রিক্সাওয়ালা উনি আসতে থাকেন। তো কুরবান আসতেছেন আসতেছেন তার ওই মূল এলাকা দিয়ে ঢুকে গেছেন, যে মানে যেখানে তার বাসায় যেতে হয়। তো ওই জায়গার মধ্যে এরকম যে জিনিসগুলো যে এরকম ছোট ছোট গলি এবং সেই গলির মধ্যে বাড়ি ঘর, কিছু কিছু বাড়িতে বড় বড় নারকেল গাছ আছে এবং এগুলোর দিয়ে বিভিন্ন গলি, গলিগুলো রাতের বেলা একদম নিস্তব্ধ হয়ে যায়, মানুষজন থাকে না, ওরা খা খা করে। এবং এই বাড়িঘর পার হয়ে গেলে এই জায়গার পরে বড় বড় প্লট, ফাঁকা ফাঁকা প্লট। তো এই প্লট প্লট পার হওয়ার পরে, বেশ কিছু প্লট পার হওয়ার পরে একটা জায়গা আছে, ওই জায়গাটা বেশ ফাঁকা, দুই পাশে খানিকটা মাঠের মতো, অনেক দূর, কারণ ওই জায়গাগুলো এখনো মানে কোন হাউজিং এর আন্ডারে আছে ওইটাই হয় নাই। তো ওই পুরো জায়গাটা যখন সে পার হয়েছে এবং ওই জায়গার পাশে কিন্তু একটা জায়গায় মানুষজন ময়লা ফেলত, বেশ মানে স্তূপ করে ময়লা ফেলত, আর সেই ময়লা যেখানে ফেলত তার থেকে বেশ দূরে হচ্ছে ল্যাম্পপোস্ট, একটা লাস্ট ল্যাম্পপোস্ট, এরপর কিন্তু ওই পুরো ফাঁকা হাউজিং এ যায় কোনো ল্যাম্পপোস্ট নাই। তো কুরবান আসতেছে, কুরবান অনেক শুনছে যে মানুষজন ভয় টয় পায় এখানে, এটা সে আগেও জানতো, যেহেতু সে এখানে থাকে, এখানেই সে মানে মোটামুটি কাজ করে, ট্রিপ ট্রিপ নিয়ে মাঝে মাঝে তাদের এলাকার আগ পর্যন্ত আসে। তো রাত্রেবেলা আসতেছে সে প্যাডেল করে, তো এসে ওই জায়গায় ঢুকে গেছে আর কি, ওই যে ঘর বাড়ি এলা জায়গাগুলো, ওগুলো আসতেই তার কেমন জানি গা একটু ছমছম করতেছে ওই দিন, কেন জানে না, কুরবানের নিজেরই জানা নাই কেন তার গা ছমছম করতেছিল ওই দিন। তো সে ঢুকে গেছে ওই দিক দিয়ে, চালায় চালায় আসতেছে, আসতে আসতে সে চলে আসলো ওই ফাঁকা জায়গায়, যে জায়গাটা বেশ বড় একটা ওই বিশাল হাউজিং এর ফাঁকা জায়গা, ওইখানে কোনো ঘর বাড়ি কিছু হয়নি। তো ওদিক দিয়ে যখন আসতেছে বাতি কিন্তু নাই, আর ল্যাম্পপোস্ট একটা দূরে ছিল, ওই ল্যাম্পপোস্টের লাইটটা টিপ 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 করতে করতে নিভে গেছে, ল্যাম্পপোস্টের লাইটটা আর জ্বলতেছে না, মানে কয়েকবার টিপ টিপ করে নিভেই গেল পুরা। কোরবানের কাছে মানে যে গা ছমছম যে করতেছিল ভাবটা একটু বেড়ে গেল, যে গা ছমছম ভাবটা বেড়ে গেল যে কি ব্যাপার হঠাৎ করে আজকে এরকম লাগতেছে কেন। তো সে যখন নাকি ওই যে ময়লার কাছাকাছি চলে আসছে, যেখানে ময়লার স্তূপ ফেলা সেটা কাছাকাছি যখন আসছে, তখন সে দেখতেছে যে একটা মানুষ ওখানে বসে জল বিয়োগ করতেছে মনে হচ্ছে, ওই একদিন তো সে বসে আছে রাস্তার মাঝখানে, মানে সে জল বিয়োগটা করতেছে রাস্তার মাঝখানে এরকম। তো কুরবানের উঠলো রাগ যে তুই বেটা এই করবি, তুই পাশে যা, আর তুই কে এখানে রাত্রেবেলা মাঝখানে এসে বসে রিসোর্স, এরকম কত জায়গা আছে দেয়ালের ওই পাশে যে কর। তো সে এখান থেকে ক্রিং 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 অনেকক্ষণ বেল বাজাইতেছে, কোনো মানে ভ্রুক্ষেপ নাই ওইটার, সে মানুষজন উঠতেছেও না। আকাশে হালকা চাঁদের আলো আছে, সে চাঁদের আলো পড়ছে রাস্তার মধ্যে, সেটাতে যতটুকু দেখা যাচ্ছে যে একটা মানুষ মনে হইতেছে এরকম। তো কুরবান করলো কি, দেখলো যে মানে এখন রিক্সা নিলে গেলে ওর পাশ দিয়ে ঘুরাই নিতে হবে, ঘুরাই নিলেও একটা চান্সেস আছে, রাস্তাটা এতটুকু ন্যারো যে তার বাপাশের চাক্কাটা তার গায়ে লেগে যেতে পারে, সে বসেই আছে ওইখানে। আর সে তখন ওই ব্রেক করে ওই লোকটার কাছাকাছি যে থামায় দিল রিক্সাটা, এসেটা থামায় সে বলে কি রে সমস্যা কি, আমি আপনি কি রাস্তার মধ্যে কি শুরু করছেন। এগুলো যখন বলছে সে দেখলো যে ওই মানুষটা যে বসেছিল সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়াইছে, সে বুঝতেছে না লোকটা দেখতে কেমন কি, মানে বোঝা যাচ্ছে তার মাথার মধ্যে একটা গামছা আছে, গামছা পেঁচানো। তো লোকটা হেঁটে আসলো তার কাছে, তার মানে কুরবান থেকে প্রায় 3-4 ফিট দূরে আসছে লোকটা, কেমন একটা বোটকা গন্ধ ছুটছে, মানে কুরবানের কাছে একটু মানে অন্যরকম লাগলো যে মানে বোটকা গন্ধ ছুটছে কেন, এত বাজে গন্ধ মানুষের শরীরে থাকে 2-3 হাত দূরে। কুরবানও রিক্সার থেকে সিট থেকে নেমে দাঁড়াইছে, মানে কেমন যেন একটু অস্বস্তি, লোকটার আসার ভঙ্গিটা ভালো না। তো তার যখন কাছে চলে আসছে লোকটা, কুরবান দেখলো যে লোকটার মুখের মধ্যে চাঁদের আলো তখন পড়ছে, বুঝতে পারছে মুখের জায়গায় কিছু নাই, মানে চোখ মুখ পুরো জায়গাটা ফাঁকা, এবং তার মানে মাড়ির ওখানে যে ই থাকে ওইটা না, স্কালের দাঁতগুলো দেখা যাচ্ছে শুধু, মনে হচ্ছে মানে পচে গলে গেছে ওই জায়গাটা এরকম মুখটা। কুরবান ভয়ের চোটে মানে ভয়ে একদম মানে ই হয়ে গেছে এবং তার গন্ধে তার বমি চলে আসছে। এই সময় ওই লোকটা তাকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে টাস করে একটা চড় কষলো গালের মধ্যে, ওই চড়ের মানে যে ফোর্স ছিল সেটাতে কুরবান ছিটকে এই পাশে পড়ে গেছে। তারপর সে দেখলো যে ওই যে মানুষটা আসছে সে আসতে করে তার রিক্সার ওখান থেকে সে পড়ে যায় দেখতেছে, তার ওখান থেকে ব্যাগটা নিয়ে তার রিক্সার থেকে ব্যাগটা নিয়ে হেঁটে চলে গেল ওই লোকটা, এবং ওই যে ফাঁকা যে প্লট ওই প্লটের দিকে চলে গেল ওদিকে। কোরবান মানে বেশ খানিক্ষণ মাথা ঝিঁঝি করতেছিল, তার আসলে আর কোন সেন্স নাই, কিন্তু সে এক পর্যায়ে চিন্তা করলো যে এখানে পড়ে থাকে ভয়ের, সে প্রচন্ড ভয় পেয়েছে, তার মাথা মানে অন্যরকম হয়ে গেছে, দ্রুত যে সে তাড়াতাড়ি রিক্সা নিয়ে প্যাডেল করে চলে গেছে ওখান থেকে তার বাসার দিকে, এবং বাসায় গিয়ে সে বেউসে গেছে। সারা রাত নাকি কোরবান বমি করে অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে নিতে হয় পরদিন, এবং সে অনেকদিন আর এই কাজকর্ম করতে পারে নাই, অসুস্থ ছিল। তো যাই হোক, তাকে পরবর্তীতে মানে ই করা হয়, মানে সুস্থ করার জন্য বিভিন্ন ধর্মীয় প্রসেসে নেওয়া হয়, বিভিন্ন হুজুরের কাছে নেওয়া হয় এবং মেডিকেল চিকিৎসা করা হয়। তো আস্তে আস্তে কোরবান সুস্থ হয়, এবং সুস্থ হওয়ার পর সে অনেকদিন আর রিক্সা চালায় নাই, পরবর্তীতে সে আবার রিক্সা চালানোর প্রফেশনে নামে। তো এই ঘটনাটা মাহবুব হোসেনের কাছে কোরবান নিজে শেয়ার করছিল। তো এই ছিল মাহবুব হোসেনের শেয়ার করা তিনটা ঘটনা, যে তিনটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। জানিনা আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ছোট ছোট ঘটনা, বেশ ভয়ের ছিল, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে এবং ইন্টারেস্টিং মনে হয়েছে, এই কারণেই আমি ঘটনা তিনটা একসাথে শেয়ার করলাম আপনাদের কাছে। আর আপনাদের কাছে অনুষ্ঠান কেমন লাগছে এই মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে ogbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। আপনি পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার কাছে থাকা কোনো ঘটনা বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর আপনাদের ঘটনার জন্যই তো অদ্ভুতের একদিন বেঁচে আছে। একটা সমস্যা হচ্ছে রিসেন্টলি, আপনারা অনেকেই আমাকে বলেছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে টাইমিং নিয়ে যে অদ্ভুতের টাইমিংটা ঠিক নাই কেন, মানে ফ্রাইডেতে কেন সময় মতো বা আপনারা যেটা যে টাইমটা ফিক্সড ছিল একটা সময় এগারোটার সময় হতো, কেন এগারোটার সময় হচ্ছে না, বিভিন্ন সময় বারোটা, সোয়া বারোটা, সাড়ে বারোটা, এমনকি একটা সময় হচ্ছে। এর কারণ হচ্ছে আসলে একটা জিনিস হচ্ছে আমার ব্যস্ততা, আমি বেশ ব্যস্ত হয়ে গেছি কোনো একটা কাজে, এবং সেই ব্যস্ততা থেকে বেরিয়ে এসে শোটাকে টাইমলি মানে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমি পারছি না, এটা একটা। আরেকটা হচ্ছে যে একটু অদ্ভুত সময়সীমার মধ্যে আমরা একটু ই করতে চাচ্ছি, একটা মানে ফ্লেক্সিবিলিটি তৈরি করার চেষ্টা করতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি কোন সময়টা আপনাদের জন্য বেস্ট হয়, কয়েকটা সময় আমরা দিয়ে দেখতে চাচ্ছি যে কোন সময়টা আপনাদের জন্য বেস্ট ফিট হয়। মানে এখন অনেকেই ধরেন বলবেন যে এগারোটার সময় খুব ভালো হয়তো ওনার সুবিধাটা ওই সময়টায়, কিন্তু আরেকজন লিখছেন যে আমার জন্য বারোটার সময় সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে এই এই যে কনফ্লিক্টটা এখানে হয়ে যায়, এখন আমাকে দেখতে হচ্ছে যে মানে বেশিরভাগ মত কোন দিকে পড়ে সেটাও দেখতে হচ্ছে। তো আমরা দেখে এর মাঝেই একটা সুটেবল টাইম সেট করে ফেলব, যেই সময় অদ্ভুত হলে সবাই এটার সাথে যুক্ত থাকতে পারে সেটা। আর এছাড়া একটা ব্যাপার হচ্ছে যে অনুষ্ঠান যখন নাকি আপ হয়ে যায় তারপর কিন্তু অনুষ্ঠান ওখানে থাকছেই, আপনারা সবাই শুরু থেকে শুনতে পাচ্ছেন। ধরুন অনুষ্ঠান যদি এগারোটার সময় শুরু হয়, তাহলে মানে আমরা যদি আপ করি অনুষ্ঠান, যিনি বারোটায় জয়েন করলেন তিনি কিন্তু এগারোটার থেকেই শোটা শুনতে পাবেন, মানে এগারোটার মানে শুরু থেকেই শোটা শুনতে পারবেন। তো সুতরাং শোটা কিন্তু ওখানে আছে, আপনারা যখনই ক্লিক করেন শোটা পাবেন। তবে আপনারা লাইভে যারা থাকতে যাচ্ছেন, যখন আমরা থাকি নিজেরা লাইভে থাকি, ওই সময়টা যারা শুনতে যাচ্ছেন সেটাই আসলে একটু ডিসাইড করতে হবে আমাদের কোন সময়টা বেস্ট ফিট হয়। তবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ব্যস্ততার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব এই জিনিসটাকে ফিক্স করে ফেলতে, খুব শীঘ্রই একটা ফিক্সড টাইমিং এ চলে আসতে, এবং আপনাদের বিভিন্ন মানুষের সাজেস্টেড সময় অনুযায়ী কিন্তু আমরা এটা ডিসিশন নিব যে কোন সময়টাতে আমাদের জন্য বেস্ট ফিট হয়। তবে থার্সডে নাইট ফিয়ার যেটা হচ্ছে সেটা এগারোটাই আপাতত চেষ্টা করছি আমরা রাখতে। আপনারা সবাই পার্টিসিপেট করছেন, অনেকে পার্টিসিপেট করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং অনুপ্রেরণাময়। আপনারা যেহেতু অনুপ্রেরণা দিচ্ছেন, আমরা এগিয়ে যাচ্ছি সামনে, আর আপনাদের এই অনুপ্রেরণার কারণেই কিন্তু অদ্ভুতরই এগিয়ে আসছে এতদূর। তো যাই হোক, আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে থার্সডে নাইট ফিয়ার যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টেই হচ্ছে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, অসংখ্য রিকোয়েস্টের কারণে কিন্তু এত ব্যস্ততার মাঝে থার্সডে নাইট ফিয়ার নিয়ে আসছি আমরা, এবং সেটা চেষ্টা করছি এগারোটার সময় ফিক্সড রাখতে। তবে আমরা আশা করব আপনারা আরো ঘটনা ঘটনা পাঠিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সামনে নিয়ে যাবেন। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে আপনাদের কাছে অদ্ভুতের আরো একটি এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আরেকটা ব্যাপার সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দিবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তাহলে দেখা হবে সামনের সপ্তাহে, আল্লাহ হাফেজ, টাটা।